This track was downloaded from FusionBD.com.
স্বাগত কুয়াশার রাতে, সাথে আছে শর্মিনা, শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি জানি সবাই খুব প্রতীক্ষায় আছে, বিকজ ফ্যান পেজে প্রচুর লেখা, কখন শুরু হবে, আজকে কি গল্প হবে, আজকে প্রথম কাহিনীটা কেমন হবে। তো প্রথম কাহিনী এজ ইট ইজ তাই থাকছে, অর্থাৎ একটা ক্লাসিক শুনছি আজকে আমরা, আজকে একটা অনুবাদ শুনব, জরথি ডিংলের ভূত, আর লিখেছেন ড্যানিয়েল ডিফো। আর তার আগে একটু কথা আছে সবার সঙ্গে, কাজের কথা আছে, SMS পড়া আছে, প্রথম ঘন্টার গল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। তার আগে জানিয়ে দিচ্ছি যে সব দিকে এখন বার্গার, কফি, টি শার্ট, অ্যাক্সেসরিজ ও আরো অনেক কিছুর উপর শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, একেবারে ডিসকাউন্টের ছড়াছড়ি। কারণ শুধুমাত্র গ্রামীণ ফোন বন্ধু গ্রাহকদের জন্য দেশ জুড়ে 100 বেশি ফুড, ফ্যাশন ও লাইফস্টাইল আউটলেট থেকে বন্ধু রিওয়ার্ড দেওয়া শুরু করেছে। তো তোমার রিওয়ার্ডের সাথে সেলফি তুলে আপলোড করে দাও বন্ধু গ্যারাজে, কারণ সবচেয়ে বেস্ট সেলফির জন্য আছে দারুণ কিছু পুরস্কার। আরো জানতে চাইলে তোমাকে ভিজিট করতে হবে www.bondhugaraj.club। আর এই মুহূর্তে প্রথমেই আছে আজকে মাহমুদুল আমিন ইকতার, কাজীপাড়া থেকে, কাজীপাড়া সন্দীপ থেকে লিখেছে। সে লিখেছে, আপু আজ একা কুয়াশা শুনছি, আমার ফ্রেন্ড লাবণ্য আমাকে ভুলে গেছে, তাকে কিছু সাজেশন দাও না। আজকে কারোর প্রতি কোনো কথা, কোনো সাজেশন না, একটাই সাজেশন যে ভয় পাবে না কেউ, বা ভয় পাবেন না আর আমার সাথে থাকতে হবে, এটা ছাড়া অন্য কোনো কথা নেই। তবে তুমি যেহেতু একা আছো আজকে, তোমার কি হবে আমি জানি না। আচ্ছা, মাহফুজ হাই জানিয়েছে আমাকে। মোহাম্মদ হাবিব পুরান ঢাকা থেকে লিখেছে, শামিন আপু কেমন আছো, এটা আমার প্রথম SMS, থ্যাংক ইউ সো মাচ। আর অন্ত দেবনাথ রাঙ্গামাটি থেকে লিখেছে, রাঙ্গামাটির এক প্রান্তে বুড়িঘাট থেকে লিখেছে, আচ্ছা আপু আমার ফ্রেন্ড রাসুল নাকি বিয়ে করবে আপু নোয়াখালী, কি ABC নেটওয়ার্ক পাওয়া যায়, না পাওয়া গেলে তোমাকে মিস করব। আমি জানি না, মনে হয় পাওয়া যায়, চিটাগং পর্যন্ত, চিটাগং কক্সেস বাজারে আছে। নোয়াখালী থেকে অনেকে লিখে, চাঁদপুর থেকে অনেকে শোনে, চাঁদপুরের বন্ধুর জন্য একটা, চাঁদপুরের বন্ধু আর কুমিল্লার বন্ধুদের জন্য একটা খবর আছে, একটু পরে সেটা দিচ্ছি। নাফি লিখেছে, অনেকদিন SMS করি না তাই তুমি আমাকে ভুলে গেছো। না, আমি ভুলে যাইনি, আমি কাউকে ভুলি না, কিন্তু মাঝে মাঝে একটু লিখে মনে করিয়ে দিতে হয়। আচ্ছা, সময় হয়ে গেছে আমাদের প্রথম গল্পের, এখন SMS থাকুক, পরে বাকিটা ফিরে এসে পড়ছি। আজকে প্রথম গল্পের নাম, প্রথম ঘন্টার গল্পের নাম আবারও বলছি, ডরোথি ডিংলের ভূত, এটি একটি অনুবাদ, আর যে লিখেছেন তার নাম হচ্ছে ড্যানিয়েল ডিফো। আর পরে শোনাচ্ছে সেতু, প্রথম পর্বটা এখন শুনছি, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরে এসে পরের পর্বটা শুনব, তারপর আবার ফিরে আসবো। এই ফাঁকে আমাকে লিখতে থাকুন যত ইচ্ছে, যে কোনো মোবাইল থেকে 2221 এর নাম্বারে। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে মেসেজ অপশনে গিয়ে ABC লিখে ছোট একটা স্পেস দিয়ে যেটা লিখতে চাইছে সেটা লিখে একটা স্পেস দিয়ে নাম সহ পাঠাতে হবে 2221।
এই বছরের গোড়ার দিকে এই রোগে যারা মারা গেল তাদের মধ্যে একজন হল ট্রেহার্সের এডওয়ার্ড ইলিয়ট। ইস্কোয়ারের বড় ছেলে জন ইলিয়ট, ছেলেটির বয়স 16, কিন্তু অসাধারণ ক্ষমতা ও বুদ্ধির অধিকারী। বিশেষ অনুরোধে 1665 20 জুন তারিখে তার অন্ত্যেষ্টিকার্যে আমি পৌরোহিত্য করলাম। বক্তৃতা প্রসঙ্গে এই যুবকটি সম্পর্কে কিছু প্রশংসার কথা আমি বললাম। উদ্দেশ্য এই, যারা তাকে জানত তাদের কাছে তার স্মৃতি যাতে প্রিয়তর হয়, এবং যেসব ছাত্র তার সঙ্গে স্কুলে আসত আর তারপরেও যারা স্কুলে আসবে তাদের সকলের কাছেই সে যেন দৃষ্টান্তস্বরূপ হয়ে থাকে। আমার কথা শুনে গির্জার একজন প্রবীণ ভদ্রলোক খুবই অভিভূত হয়েছিলেন। বক্তৃতায় ভার্জিলের যে উক্তিটি আমি ব্যবহার করেছিলাম সেদিন সন্ধ্যায় তাকে বারবার সেটি আবৃত্তি করতে শোনা গেল। এই ছাত্রটির ব্যাপারে গম্ভীর ভদ্রলোকটির এতটা অভিভূত হবার কারণ সম্পর্কে তিনি তার নিজের একটি ছেলে সম্পর্কে কিছু কথা বললেন। ছেলেটা একই বয়সী, কয়েক মাসে বড় হবে। মিস্টার ইলিয়টের চরিত্রের যে বিবরণ আমি দিয়েছি তার ছেলেটিও তার অযোগ্য নয়, কিন্তু একটা বিচিত্র দুর্ঘটনার ফলে তাকে নিয়ে এখন বাবা মার সব আশা আকাঙ্ক্ষা একেবারেই নষ্ট হতে বসেছে। সব কাজ শেষ হলে গির্জার বাইরে আসা মাত্র এই বৃদ্ধ ভদ্রলোকটি আমাকে অত্যন্ত ভদ্রভাবে ডাকলেন এবং জোর করেই আমার ইচ্ছার বিরুদ্ধে এক প্রকার আমাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলেন। আর মিস্টার ইলিয়ট যদি মাঝখানে পড়ে না বলতেন যে সারাটা দিন আমি তার সঙ্গে কাটাবো বলে কথা দিয়েছি এবং কোনো মতেই তিনি সে কথার নড়চড় হতে দেবেন না, তাহলে হয়তো সেই বৃদ্ধ ভদ্রলোকের হাত থেকে আমি কিছুতেই রেহাই পেতাম না, যার ফলে তখনকার মতো ছাড়া পেলাম বটে, কিন্তু আমাকে বাধ্য হয়ে কথা দিতে হলো যে পরবর্তী সোমবার তার বাড়িতে গিয়ে আমি তার সঙ্গে দেখা করব। তখনকার মতো তাতেই তিনি সন্তুষ্ট হলেন, কিন্তু সোমবার আসার আগেই তিনি নতুন করে অনুরোধ জানিয়ে চিঠি লিখলেন, সম্ভব হলে আমি যেন রবিবারেই সেখানে যাই। সেটা আমার পক্ষে সুবিধা হবে না এবং আমার নিজের লোকজনের প্রতি আমার কর্তব্যের দিক থেকেও সেটা অসুবিধাজনক। এই কথা বলে তার দ্বিতীয় প্রচেষ্টাকেও ঠেকিয়ে দিলাম। ভদ্রলোক কিন্তু সেখানেই থামলেন না, রবিবারে আরো একটা চিঠি পাঠিয়ে জানিয়ে দিলেন আমি যেন কোনো কারণেই সোমবারের যাওয়াটা বন্ধ না করি এবং এমন ভাবে কাজকর্মের ব্যবস্থা করে যাই যাতে অন্তত দু তিনটে দিন তার সঙ্গে কাটাতে পারি। বিনা কারণে এত আগ্রহ এবং যাওয়ার জন্য এত তারার বহর দেখে সত্যি আমি বিস্মিত হলাম। মনে সন্দেহ দেখা দিল যে এত অতিভদ্রতার অন্তরালে নিশ্চয়ই কোনো অভিসন্ধি রয়েছে, কারণ এই ভদ্রলোক বা তার পরিবারের সঙ্গে আমার কোন রকম ঘনিষ্ঠতা ছিল না, এমনকি সাধারণ পরিচয়টুকুও নয়। হঠাৎ কোত্থেকে এত বন্ধুত্ব উদয় হলো বুঝতে পারলাম না। কথা মতো সোমবার সেখানে গেলাম এবং আমন্ত্রণ যেরকম উচ্ছ্বাসপূর্ণ ছিল অভ্যর্থনাও পেলাম একদম তেমন। সেখানে একজন প্রতিবেশী পাদ্রির সঙ্গে দেখা হল, তিনি হঠাৎই এসে পড়ার ভান করলেও পরবর্তী ঘটনা থেকে আমার অন্যরকম ধারণাই হল। ডিনারের পর ভদ্রলোকটি আমাকে বাগান দেখতে নিয়ে গেলেন, সেখানে বেড়াতে বেড়াতেই তিনি আমার কাছে এই পুরো ব্যাপারটির প্রথম রহস্যটি উদ্ঘাটন করলেন। প্রথমে তিনি সাধারণভাবে পরিবারের দুর্ভাগ্যের বিবরণ দিয়ে শুরু করলেন, তারপর দৃষ্টান্ত স্বরূপ ছোট ছেলের কথা বললেন, ওকে নিয়ে সকলের কত আশা ছিল, ছেলেটা কত ফুর্তিবাদ ছিল, কিন্তু ইদানিং কেমন যেন মন মরা আর আধফোলা হয়ে পড়েছে, তখন থেকে কেমন যেন কান্নাকাটি করে, যুক্তি বুদ্ধিও হারিয়ে ফেলেছে, কারণ সে নিজেই বলেছে তাকে নাকি ভূতে পেয়েছে। একটা বিশেষ পথ দিয়ে সে যতবারই স্কুলে যায় ততবারই এখান থেকে আধ মাইল দূরের একটা বিশেষ মাঠে তার সঙ্গে একটা ভূতের দেখা হয়। আমাদের কথার মাঝখানেই বুড়ো ভদ্রলোক এবং তার স্ত্রী এসে হাজির হলেন, পাদ্রিটিও সামনের কুঞ্জবনটি দেখিয়ে আগের কথাই বলতে শুরু করলেন, আর তারাও অর্থাৎ যুবকটির বাবা মা তার বক্তব্যকে সমর্থন করে বিস্তারিতভাবে আরো অনেকক্ষণ ধরে সব কথাই আমাকে শোনালেন। অবশেষে তারা তিনজনই এ ব্যাপারে আমার মন্তব্য ও পরামর্শ চাইলেন। তাদের বক্তব্য সম্পর্কে হঠাৎই কোন রকম মন্তব্য করা আমার পক্ষে সম্ভব হল না, তখন শুধু এইটুকু বললাম যে ছেলেটি তাদের যা বলেছে সেটা অদ্ভুত হলেও অবিশ্বাস্য নয়। আর এই বিষয়ে এক্ষুনি আমি কিছু ভাবতে বা বলতেও পারছি না, কিন্তু ছেলেটি যদি আমার সঙ্গে মন খুলে কথা বলে এবং আমার পরামর্শ শোনে, তাহলে পরদিন তাদের আমার মতামত জানাতে পারবো বলে আশা করি। কথাটা বলার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই দম্পতিটি আমার জন্য যে জাল পেতেছিল আমি তার মধ্যেই পা দিয়ে ফেলেছি। বৃদ্ধা মহিলাটি তার অধৈর্যকে মোটেও চেপে রাখতে পারলেন না। তখনই ছেলেকে ডেকে আবার প্রস্তাব করে বসলেন। বাধ্য হয়েই সে প্রস্তাব মেনে নিয়ে সম্মতি জানালাম। আর মহিলাটিও আমাদের ফেলে নিকটবর্তী একটি বাগানে গিয়ে নিজেই ছেলেকে সঙ্গে করে এনে আমার হাতে তুলে দিলেন। তিনজনের বক্তব্যের একটাই মূল সুর, তারা আমাকে বোঝাতে চাইলেন হয় ছেলেটি অলসতা বা যে কোনো ছুতোকরি স্কুল পালাতে চায়, অথবা কোনো মেয়ের প্রেমে পড়েছে কিন্তু সেটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে, অথবা বাবার উপর চাপ দিয়ে কিছু টাকা ও নতুন জামা কাপড় বাগাবার তালে আছে যাতে লন্ডনে তার যে দাদা থাকে তার কাছে পাড়ি জমাতে পারে। তাই তারা আমাকে অনুরোধ করলেন আমি যেন আসল ব্যাপারটা খুঁজে বের করি এবং সে অনুপাতে ছেলেটির এসব করা থেকে যেন তাকে বিরত করি, সৎ পরামর্শ দেই বা তিরস্কার করি। মোট কথা, যেভাবেই হোক তার মাথা থেকে এই ভূত প্রেতের চিন্তাটা যেন দূর করে দেই। অচিরেই আমি যুবকটির সাথে একটা গোপন বৈঠকে বসলাম। প্রথমেই সে যাতে আমার প্রতি বিরূপ না হয় সে বিষয়ে সতর্ক হলাম। মিষ্টি কথায় মন ভিজিয়ে তার মনের মধ্যে ঢুকতে চেষ্টা করলাম, কারণ আমার সন্দেহ ছিল যে সে হয়তো আমাকে বিশ্বাস করবে না বা মুখই খুলবে না। কিন্তু প্রথম পর্বটা পার হয়ে আসল কাজের কথা শুরু করার আগেই বুঝে ফেললাম যে তার মনের মধ্যে ঢুকতে কোনো রকম কৌশল অবলম্বনের দরকারই হবে না আমার, কারণ বেশ অনুগতভাবেই সে খোলাখুলিই বলল যে সে তার পুঁথিপত্রই ভালোবাসে এবং একটি ভালো ছাত্র হওয়া ছাড়া আর কিছুই চায় না সে। তার মা যাই বলুক, কোনো মেয়ে ছেলের প্রতি তার কোনো টান নেই। বাবা মার কাছে তার শুধু একটাই অনুরোধ, হায়ার ফ্রম কোয়ার্টলাস এর মাঠে যে স্ত্রী লোকটি তাকে বিরক্ত করছে তার সম্পর্কে বার বার সে যা বলছে সে কথা তারা বিশ্বাস করুক। অনেক চোখে জলে ভেসে সে একেবারে খোলাখুলি আমাকে বলল যে তার বন্ধুরা তার প্রতি নিষ্ঠুর ও অন্যায় ব্যবহার করছে, তারা তার কথা বিশ্বাস করে না, তার প্রতি কোনো সহানুভূতিও দেখায় না। যে কেউ তার সঙ্গে একবার সেখানে গেলেই বুঝতে পারবে যে ব্যাপারটা সত্য ইত্যাদি। এতক্ষণে সে বুঝতে পেরেছে যে আমি তার প্রতি সহানুভূতিশীল, তার সব কথাগুলি মন দিয়ে শুনছি, আর তাই সে বলতে লাগল যে স্ত্রী লোকটি আমাকে দেখা দেয় সে এখানে আমার বাবার প্রতিবেশী ছিল, 8 বছর আগে মারা গেছে, নাম ডরোথি ডিংলে, এইরকম বয়স আর এইরকম গায়ের রং, সে কখনো আমার সঙ্গে কথা বলে না, তাড়াতাড়ি আমাকে পাশ কাটিয়ে চলে যায়, সবসময় ফুটপাথটা আমাকে ছেড়ে দেয় এবং মাঠটা পার হবার মধ্যে সাধারণত 2 কি 3 আমাকে দেখা দেয়। এইভাবে মাস 2 চলার পরে ব্যাপারটা আমার নজরে এলো। মুখের আদলটা মনে থাকলেও তার নামটা তখন মনে পড়েনি। কাজেই এ নিয়ে বেশি মাথা না ঘামিয়ে ধরে নিয়েছিলাম যে ওই স্ত্রীলোকটি হয়তো কাছাকাছি কোথাও থাকে, আর মাঝে মাঝেই তাকে এই পথ দিয়ে চলাফেরা করতে হয়। অন্যরকম কোনো কল্পনা আমার মাথায় আসেনি। কিন্তু ক্রমে সকালে ও সন্ধ্যায় অনবরত তার সঙ্গে আমার দেখা হতে থাকল, সবসময় ওই একই মাঠে। আর অনেক সময় মাঠটা পাড়ি দেবার পথেই দুই কি তিনবার করে। এই স্ত্রীলোকটির প্রতি আমার প্রথম নজর পড়ল প্রায় এক বছর আগে। তখনই আমার সন্দেহ হল, বিশ্বাস হল যে এটা একটা ভূত। কিন্তু তাতে ভয় পাবার ছেলে আমি নই। বেশ কিছুদিন ব্যাপারটা নিজের মনের মধ্যে চেপে রাখলাম, অনেক ভাবলাম। অনেক সময় তার সঙ্গে কথা বলতে চেষ্টা করেছি কিন্তু কখনো জবাব পাইনি। তারপর আমি পথটাই বদলে ফেললাম, স্কুলে যেতে লাগলাম আন্ডার হর্স রোড ধরে। আর তখন সেও আমাকে দেখা দিত কেয়ারি পার্ক ও নার্সারির মাঝখানের সরু গলিটাতে। সেটা তো আরো খারাপ ব্যাপার। শেষ পর্যন্ত আমার ভয় করতে লাগলো, অনবরত ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, হয় এর হাত থেকে আমাকে মুক্তি দাও, আর না হয় তো ব্যাপারটা আমাকে বুঝতে দাও। রাতে দিনে ঘুমে জাগরণে মূর্তিটা সব সময় আমার মনের মধ্যে ছুটে বেড়ায়। ধর্মগ্রন্থের এই জায়গাটা আমি বার বার আবৃত্তি করি। পকেট থেকে একটা ছোট বাইবেল বের করে সে পড়ল। ধর্মগ্রন্থের সংশ্লিষ্ট অংশগুলোকে তার অবস্থা অনুযায়ী প্রয়োগ করার ব্যাপারে ছেলেটির সূক্ষ্ম বুদ্ধির পরিচয় পেয়ে আমি খুবই খুশি হলাম। তাকে আরো সব কথা বলতে লাগলাম। সে বলতে লাগলো, ধীরে ধীরে আমি এত মনমরা হয়ে পড়লাম যে সেটা বাড়ির সকলের চোখে পড়ল। তারপর নানা প্রশ্নের জবাবে আমার ভাই উইলিয়ামকে ব্যাপারটা বললাম। সে গোপনে বাবা আমাকে কথাটা জানালো, আর তারাও কিছুদিন পর্যন্ত কথাটা নিজেদের মধ্যেই চেপে রাখল। এই জানাজানির একটি মাত্র ফল হল, তারা কখনো আমাকে দেখে হাসে, কখনো বকে, কিন্তু সবসময় স্কুলে যাবার হুকুম করে আর এই সব আবোল তাবোল ধারণা মাথা থেকে দূর করতে বলে, যার ফলে আমি প্রায় স্কুলে যেতাম আর সবসময় পথে ওই স্ত্রী লোকটির সঙ্গে দেখা হয়ে যেত আমার। বাগানে বসে এইসব কথা এবং একই রকমের আরো অনেক কথা হলো প্রায় দু ঘন্টা ধরে। অবশেষে আমি প্রস্তাব করলাম, কোন রকম গোপন না করি পরদিন সকালে 6টা নাগাদ আমি তাকে সঙ্গে নিয়ে হেঁটে সেই জায়গাটায় যাব। কথাটা বলতেই সে আনন্দে লাফিয়ে উঠল, বলল, সত্যি যাবেন আপনি? সত্যি তো স্যার, ঈশ্বরকে ধন্যবাদ, এখন মনে হচ্ছে আমি স্বস্তি পাব। এই সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়ির ভেতরে গেলাম। ভদ্রলোক, তার স্ত্রী ও মিস্টার শ্যাম ঘটনাটা জানবার জন্য এতই অস্থির হয়ে পড়েছিলেন যে আমাদের সঙ্গে দেখা করতে তারা বৈঠকখানা থেকে হল ঘরে বেরিয়ে এলেন। ছেলেকে বেশ উৎফুল্ল দেখে বৃদ্ধ লোকটি প্রথম প্রশংসাবাণী উচ্চারণ করলেন। আসুন মিস্টার রুবল, ওর সঙ্গে কথা বলবেন, আশা করি এবার তার সুবুদ্ধি হবে। ছেলেটা অলস, ছেলেটা খুবই অলস। একথা শুনে কোনো জবাব না দিয়ে ছেলেটি তার নিজের ঘরে যাবার সিঁড়ির দিকে ছুটে গেল। আমিও এই বলে তিনটি অপেক্ষমান প্রাণীর কৌতূহলকে নিবৃত করলাম যে আমি কথা দিয়েছি চুপ করে থাকবো, আর সে কথা রাখতে আমি বাধ্য। যথাসময়ে সবকিছু জানতে পারবে তারা, বর্তমানে তারা যেন আমার কথার উপর ভরসা রাখেন। আমি সাধ্যমতো তাদের সেবা করতে চেষ্টা করব, আর ছেলের যাতে ভালো হয় তাই করব আমি। একথা তারা চুপ করে গেলেন। সন্তুষ্ট হলেন একথা বলতে পারব না। পরদিন সকাল 5টার আগেই শ্রীমান আমার ঘরে এসে হাজির। বেশ চটপটে ভাব, আমি উঠে তার সঙ্গে চললাম। যে মাঠে সে আমাকে নিয়ে গেল আমার অনুমান সেটা 20 একর। চারিদিক খোলা, সব বাড়িঘর প্রায় 3 ফালং দূরে। মাঠে ঢুকে এক তৃতীয়াংশ যাওয়ার আগে স্ত্রী রূপধারী সেই ছায়ামূর্তি। আকস্মিক আবির্ভাব ও প্রস্থান সমেত হুবহু শ্রীমানের দেওয়া বর্ণনারই অনুরূপ। আমিও কিছুটা অবাক হয়ে গেলাম, যদিও মনে মনে স্থির করে গিয়েছিলাম যে তার সঙ্গে কথা বলবো। তথাপি পিছন থেকে ফিরে তাকাবার শক্তি বা সাহস কোনোটাই আমার হল না। তবু আমার ছাত্র তথা পথ প্রদর্শকের সামনে কোন রকম ভয়ের লক্ষণ প্রকাশ করলাম না। আমি তাকে শুধু জানালাম তার কথার সত্যতায় আমি সন্তুষ্ট। আমরা মাঠটা শেষ পর্যন্ত গেলাম, আবার ফিরে এলাম, কিন্তু ভূতটি একবারের বেশি আমাদের দেখা দিল না। ছেলেটির মধ্যে বিস্ময় মিশ্রিত এক ধরনের সাহসিকতা লক্ষ্য করলাম আমি। তার সাহসের কারণ অবশ্যই আমার উপস্থিতি এবং তার কথার সত্যতার প্রমাণ, আর বিস্ময়ের কারণ ছায়ামূর্তির আবির্ভাব। আমরা বাড়ি ফিরে গেলাম। আমি কিছুটা বিচলিত আর ছেলেটা উত্তেজিত। আমরা ফেরা মাত্রই কৌতূহলী ভদ্রমহিলাটি আমাদের সঙ্গে কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। সুযোগ মতো তাকে বললাম, আমার মতে তার ছেলের অভিযোগ উপেক্ষা করা বা অবিশ্বাস করার মতো নয়, তবু এ ব্যাপারে আমার মতামত এখনো স্থির করতে পারিনি। তাকে সতর্ক করে দিলাম কথাটা যেন প্রচার না হয়, তাহলে যে বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি তা নিয়ে গ্রামে হইচই পড়ে যাবে। ঠিক তখন আমার এমন কাজ পড়ে গেল যাতে আর অপেক্ষা করতে পারলাম না। সেই সন্ধ্যায় লন্ডনে যাত্রা করলাম, তবে কথা দিয়ে গেলাম যে পরের সপ্তাহে আবার তাদের সঙ্গে দেখা করব। তবু একটা বিশেষ কারণে আটকে পড়লাম। সেই সপ্তাহে আমার স্ত্রী এক প্রতিবেশীর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ফিরে এল। যাই হোক, সেই অভিযানের নেশাটা আমার মন থেকে গেল না। ব্যাপারটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করলাম এবং ঈশ্বরের ইচ্ছায় একটা হেস্তমেস্ত করার সংকল্প নিয়ে 3 সপ্তাহ পর আবার সেখানে ফিরলাম। পরদিন 1665-এর 27শে জুলাই সকালে আমি একাই সেই ভুতুরে মাঠে হাজির হলাম এবং সারা মাঠ হেঁটেও কারোর দেখা পেলাম না। ফিরে এসে অন্য একটা পথ ধরলাম, কিন্তু এবার সেই প্রেত মূর্তিটা দেখা দিল। আগের বার ছেলেটিকে সঙ্গে নিয়ে সেটাকে যেখানে দেখেছিলাম অনেকটা সেই জায়গাতেই, মনে হলো এবার সেটা আগের চাইতে দ্রুত গতিতে আমার ডান পাশে প্রায় 10 ফুট দূর দিয়ে চলে গেল। তাই আগে থেকে মন স্থির করে এলেও আমি কথা বলার মতো সময় পেলাম না। সেই দিন সন্ধ্যায় বাবা মা ছেলে আর আমি আমার শোবার ঘরে সমবেত হবার পর আমি প্রস্তাব করলাম যে পরদিন সকালে আমরা সকলে একসঙ্গে সেখানে যাব এবং এতে যে কোনো বিপদের সম্ভাবনা নেই সে বিষয়ে কিছু কথাবার্তা পরেই সেটা স্থির হল। সকাল হলে চাকর বাকররা যাতে ভয় না পায় তাই একটা গমের ক্ষেত দেখতে যাবার কথা বলে তারা তিনজন বেরিয়ে পড়ল, আর আমি একটা ঘোড়া নিয়ে অন্য পথ ধরে একটা কম্পাস নিয়ে এবং পূর্ব নির্দিষ্ট সিঁড়িটার কাছে তাদের সঙ্গে মিলিত হলাম। সেখান থেকে চারজনে ধীরে ধীরে কোয়ার্টেলস এর দিকে হাঁটতে লাগলাম এবং অর্ধেক মাঠ পার হওয়ার আগেই ভূতের দেখা পেলাম। সিঁড়ির উপর দিয়ে সেটা ঠিক আমাদের সামনে এসে হাজির হলো আর তারপরে এত দ্রুত চলতে শুরু করলো যে আমরা 6-7 পা যেতে না যেতেই সেটা আমাদের ছাড়িয়ে চলে গেল। আমিও সঙ্গে সঙ্গে ঘুরে গিয়ে ছেলেটিকে সঙ্গে নিয়ে তার দিকে ছুটতে লাগলাম। দেখলাম যে সিঁড়ি দিয়ে আমরা ঢুকেছিলাম সেটার উপর দিয়ে সে চলে গেল, ব্যাস আর কিছুই দেখতে পেলাম না। এক জায়গায় আমি একটা বেড়ার উপর উঠলাম আর সে আর একটার উপর, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আমি জোর দিয়ে বলতে পারি ইংল্যান্ডের দ্রুততম ঘোড়াও এত অল্প সময়ের মধ্যে দৃষ্টির আড়ালে চলে যেতে পারত না। তার একদিনকার আবির্ভাব সম্পর্কে দুটো জিনিস আমি লক্ষ্য করলাম। এক, যে শিকারী কুকুরটা আমাদের অগোচরে আমাদের অনুসরণ করছিল সেটা কিন্তু প্রেত মূর্তিটাকে চলে যেতে দেখে ঘেউ ঘেউ করতে করতে পালিয়ে গিয়েছিল। তা থেকে সহজেই অনুমান করা যায় যে প্রেত মূর্তিটা আমাদের ভয় অথবা কল্পনার সৃষ্টি নয়। দুই, প্রেত মূর্তিটার চলন পা ফেলে ফেলে একটার পর একটা ধাপে নয়, অনেকটা ভেসে চলার মতো, ঠিক যেভাবে ছেলেমেয়েরা বরফের উপর দিয়ে চলে অথবা কোনো নৌকা যেভাবে খরস্রোতা নদীর উপর দিয়ে চলে। প্রাচীনকালে লেখকেরা প্রেতাত্মাদের চলার যে বিবরণ দিয়েছেন ঠিক তাই। কিন্তু আমরা কথায় ফিরে যাই, নিজেদের চোখে এইসব দেখে বৃদ্ধ দম্পতি ছেলের কথায় যেমন বিশ্বাস করল তেমনই খুবই ভয় পেল। কারণ এই জরথি ডিংলেকে তার জীবিতকালে তারা চিনত, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিল আর এখন এই প্রেত মূর্তির মধ্যে অবিকল তার মূর্তি দেখতে পেল। আমি সাধ্যমতো তাদের উৎসাহ দিলাম কিন্তু তারা আর অগ্রসর হতে চাইলেন না। যা হোক, আমি স্থির করলাম শেষ পর্যন্ত দেখব এবং এ ধরনের অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রে ঈশ্বর যেসব আইনসম্মত পন্থা আবিষ্কার করেছেন আর পণ্ডিত লোকেরা যাকে সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছেন তারই সাহায্য নেব। পরদিন বৃহস্পতিবার খুব ভোরে উঠে আমি একাই গেলাম কোয়ার্টেলসের ঠিক পাশের মাঠটাতে। মনে মনে প্রার্থনা করতে করতে আধ ঘন্টা ধরে হাঁটলাম। 5টার পরেই আমি সিঁড়ি বেয়ে সেই ভুতুরে মাঠে পা ফেললাম আর 30 বা 40 পা ফেলতে না ফেলতেই পরের সিঁড়িতে ভূতটা দেখা দিল। এসব ক্ষেত্রে যেরকম করতে হয় সেইভাবে কয়েকটি বাক্য উচ্চারণ করে তাকে ডাকলাম। আর সেটাও ধীরে ধীরে এগোতে লাগলো এবং আমি যখন কাছে গেলাম তখন আর সেটা নড়লো না। আবার কথা বললাম, সে জবাব দিল, কিন্তু তার কথা স্পষ্ট শোনাও গেল না, বোঝাও গেল না। আমি কিন্তু মোটেও ভয় পেলাম না, কথা চালিয়ে গেলাম আর শেষ পর্যন্ত সেও কথা বলল। আমি খুশি হলাম, কিন্তু তখন সব কাজটা শেষ করা গেল না। সেদিন সন্ধ্যায় সূর্যাস্তের এক ঘন্টা পরে সেই একই জায়গায় সেটা আবার আমার সঙ্গে দেখা করল আর দুপক্ষেরই কিছু কথাবার্তার পর সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেই থেকে আর কোনোদিন সে দেখা দেয়নি বা কোনো মানুষেরও ক্ষতি করেনি। আমার সকালবেলাকার আলোচনাটা প্রায় পৌনে এক ঘন্টা ধরে চলেছিল। এরা সত্য, আর তাই আমি জানি চোখ ও কান যতটা নিশ্চয়তা দিতে পারে ততটা নিশ্চিতভাবেই জানি। আর যতদিন আমি বুঝব যে আমার ইন্দ্রিয়গুলো আমাকে প্রতারিত করে, আর সেই বোঝার ফলে খ্রিস্ট ধর্মের প্রতি আমার অবিচল বিশ্বাস থেকে আমি বিচ্যুত না হব, ততদিন আমি জোরের সঙ্গেই বলব যে এখানে যা কিছু বলা হলো তার সবই সত্য। এ ব্যাপারে আমার কার্যক্রম নিয়ে লজ্জিত হবারও কোনো কারণ দেখি না, কারণ যারা নীতিবান, সুবিবেচক ও প্রগাঢ় পাণ্ডিত্যের অধিকারী সেই সব মানুষের কাছে আমি এটা প্রমাণ করতে পারি। যদিও এক্ষেত্রে প্রকৃত ব্যাখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পেরেই আমি খুশি হয়েছি। অন্যকে বিশ্বাস করাবার লাভবিহীন কষ্টের দায় বহন করতে চাইনি, কারণ এ ধরনের অসাধারণ ঘটনাকে বিশ্বাস করানো যে কত কঠিন তা আমি ভালো করেই জানি। এ ধরনের গল্প যে বলে তার কপালে ডাকাতদের হাতে পোল্যান্ডের প্রতীকের মতো আচরণই ঝুঁটে থাকে, যা কিনা আগে খুন করে তারপর তল্লাশি, প্রথমে মিথ্যাবাদী হিসেবে দণ্ড দিয়ে তারপর অনেক বিলম্বে তার যুক্তি ও প্রমাণগুলি পরীক্ষা করে দেখা। এই অবিশ্বাসের অনেকগুলো কারণ হতে পারে। এক, পোপতন্ত্রের অন্ধকার যুগে জনসাধারণের সীমাহীন অপপ্রয়োগ এবং চতুর সন্ন্যাসী ও ফকির কর্তৃক তাদের বিশ্বাসের উপর নানাভাবে চাপ সৃষ্টি ইত্যাদি, কারণ তারা খুশি মতো অপচ্ছায়া সৃষ্টি করে নিজেদের কৌশলে গড়া সেই অসাধারণ শক্তিকে শান্ত করে টাকা বা বাহবা দুই আদায় করত। দুই, সেই সময় প্রচলিত বস্তুতন্ত্র ও হবসের বিধান, যা নাকি সার্ড ডুচিদের মতবাদেরই পুনরাবৃত্তি ভাবস্বরূপ, আর যেহেতু সে মতবাদ প্রকৃতিকেই অস্বীকার করে সেই হেতু প্রেতমূর্তিকে স্বীকার করে নিতে পারে না। তিন, আত্মার সঙ্গে মানুষের যোগাযোগ বিষয়ক দর্শন ও ধর্মের এই বিশেষ রহস্যময় অধ্যায় সম্পর্কে আমাদের যুগের মানুষের অজ্ঞতা। 10,000 একজন পণ্ডিত এ বিষয়ে কিছুই জানে না অথবা কিছু করতেও পারে না, যা হয়তো মানব জাতির অতুলনীয় কল্যাণ করতে পারত। এই অজ্ঞতার ফলে তার প্রতি জন্ম নিয়েছে আতঙ্ক ও ঘৃণা। কিন্তু যেহেতু আমি একজন পাদ্রি ও বয়স্ক যুবক এবং এ অঞ্চলে অপরিচিত, তাই নিরবতা বা গোপনীয়তাকেই আমি আমার শ্রেষ্ঠ নিরাপত্তা বলে মনে করি।
শুনলেন কুয়াশা প্রথম ঘন্টার গল্প, যার নাম ছিল ডরোথি ডিংলের ভূত, আর লেখক ছিলেন ড্যানিয়েল ডেফো, এবং পড়ে শুনিয়েছে সেতু। শেষ হয়ে গেছে আজকের প্রথম ঘন্টার গল্প, এবং অনেকেই লিখে পাঠিয়েছেন অনেক SMS। এখন মেসেজ পড়বার খুব একটা সময় হবে না, আমাকে চলে যেতে হবে রাত 12টার খবর শুনতে। আমাকে না, আমাকে চলে যেতে হবে আপনাদের সবাইকে নিয়ে রাত 12টার খবর শুনতে, কিন্তু এখন আর ফিরছি না, আর কথাও কোনো বলছি না, একেবারে ফিরে এসে শুনব কুয়াশার মূল কাহিনী। এবং অনেকে জানতে চেয়েছেন, অনেকে ইচ্ছা প্রকাশ করেছেন যে আজকের গল্প যেন খুবই ভয়ের হয়, তারা আজকে ভয়ের গল্প চাইছে। আমার মনে হচ্ছে আজকের গল্প তেমন একটা ভয় হবে। আচ্ছা দেখি কি হয়, রাত ১২টার খবরের পর ফিরে এসে তখন শুনবো আসলে কি কাহিনী আছে আজকে। তো ঠিক আছে, এই ফাঁকে আমাকে যারা লিখতে চান লিখতে থাকুন, যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে প্রথমে মেসেজ অপশনে যাবেন, গিয়ে ABC লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে আরেকটা স্পেস দিয়ে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন। স্বাগত কুয়াশায়। আর যারা কুয়াশার বই খুঁজে বেড়াচ্ছেন শহরের বিভিন্ন জায়গায় বা অন্যান্য শহরে যারা আছেন, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ঢাকার বাইরে কোথায় পাবো। ঢাকার বাইরে যত বইয়ের দোকান আছে, বড় বড় লাইব্রেরি আছে, সব জায়গায় কুয়াশার বই পাচ্ছেন। আর এই মুহূর্তে কুমিল্লার টাউন হল লাইব্রেরিতে চলছে বইমেলা, সেখানে অন্বেষা প্রকাশনের স্টল আছে। যারা কুমিল্লাবাসী তাদের জন্য দারুণ একটি সুখবর দিলাম, সেখান থেকে আপনারা কুয়াশার বইটি কালেক্ট করতে পারবেন এবং থার্ড এডিশন চলছে কুয়াশার। তো ঠিক আছে, আজকের মূল গল্পে চলে যাচ্ছি তাহলে। এখন আজকের মূল গল্পের নাম এখন বলবো না, প্রতিবারের মতো একেবারে শেষে বলবো। আর গল্পটির মূল গল্পটির নাট্যরূপ দিয়েছেন এবং কাহিনীটি লিখেছেন মশিউর রহমান শান্ত। তো ঠিক আছে, প্রথম পর্বটি এখন শুনছি, তারপরে ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। তো সঙ্গেই থাকুন, আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আর জেসমিন আছে আপনার সঙ্গে। দাঁড়িয়ে আছে তার অফিসের নিচে, অফিসের নিচে এক গাদা চায়ের দোকান। তবে জাহিদের কাছে মোটেও এগুলোকে চায়ের দোকান বলে মনে হয় না, মনে হয় এটা তার জীবনের একটা অংশ। না, সে চা বিক্রেতা না, সে সাংবাদিক। আহামরি বড় কোনো সাংবাদিক অবশ্য না, একটা জাতীয় দৈনিকে ফ্রিল্যান্স ফিচার রিপোর্টার। তবে এখনো তেমন টাকা পয়সা তেমন একটা পায় না, টাকা পয়সা নিয়ে তার মাথা ব্যথাও তেমন নেই। পত্রিকার সাথে আছে এটাই তো বড় কথা, টাকা পয়সার চাইতে সম্মান বড়। তবে সে সম্মানও এখন ঠিক মতো সে পাচ্ছে না, কারণ এখন সে যাই লিখছে না কেন সেগুলো ছাপা হওয়া তো দূরের কথা, সেটা মহান সম্পাদক সাহেবের পছন্দও হচ্ছে না। তবে সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে জাহিদের মাথা থেকে তেমন নতুন কোনো কিছুই বের হচ্ছে না, কেমন যেন স্তব্ধ হয়ে গেছে তার মাথা। মাঝে মাঝে যেমনটা হয় আর কি, কোনো কারণ ছাড়াই মাথা হ্যাং করে। আসলে মানুষের মাথা যেন সত্যি একটা কম্পিউটার, কখন যে হ্যাং করে বসে তার কোনো ঠিক ঠিকানা নেই। চা খেতে খেতেই জাহিদ নতুন কিছু চিন্তা করার চেষ্টা করল, জানে কিছুই আসবে না, তারপরেও চিন্তা করতে দোষ কি। অন্তত চিন্তা করবার সময় একটা উপকার তার হয়, আর তা হচ্ছে নিজেকে অনেক বেশি জ্ঞানী জ্ঞানী মনে হয়। তবে নিজের কাছে জ্ঞানী জ্ঞানী মনে হলে তো আর হবে না, কথায় তো বলি নিজে যারে জ্ঞানী বলে জ্ঞানী সে নয়, লোকে যারে জ্ঞানী বলে জ্ঞানী সে হয়। আরে ধুর, নীতিবাক্য সে ভুল করছে, এটা কোনো কথা হলো? তবে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে বেশিক্ষণ সে চায়ের দোকানে বসে থাকতে পারল না, সম্পাদক সাহেবের ডাক এসেছে। ডাক নিয়ে এসেছে লিমন। লিমনের অবস্থাও জাহিদের মতোই, সারাক্ষণই সাংবাদিক সাংবাদিক ভাব নিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু কেন জানি তার কোনো আইডিয়াও সম্পাদক সাহেবের পছন্দ হয় না, তাই তার লেখাও ছাপা হয় না।
ডাক আসে তো,
তোকে দেখে বুঝেছি।
আমাকে দেখে বুঝে লাভ নেই, আসল কাজের সময় আমরা দুইজনে অবুঝ হয়ে যাই।
তা অবশ্য ঠিক বলেছিস, যাই হোক চাটা কিছু খাবি?
তা খেতেও তো পকেটের জোর লাগে বন্ধু।
সেই জোর না হয় আমি দিলাম, খাবি কিনা বল।
খাওয়া যেতে পারে, তবে চা না, টা।
মানে?
মানে জাহিদ সাহেব আপনার নতুন লেখা প্রকাশ হতে যাচ্ছে, সেটা জন্য একটা পার্টি দিবি, চা নয় ফ্রাইড চিকেন খাওয়াবি।
আমার আর লেখা প্রকাশ, সম্পাদক সাহেবের কিছুতেই কিছু মনে ধরে না, 12টা ফিচার জমা দিয়েছি একটাও প্রকাশ হয়নি।
আরে প্রকাশ হোক আর না হোক, পত্রিকার সাথে তো আছে, এটাই বা কম কি, সাংবাদিক পরিচয় দিতে পারছি, এটা নিয়ে হ্যাপি থাক না বাবা।
তোর মতো আমি হলে তো ভালোই হতো, কিন্তু আমি তো তুই না।
হয়েছে, আমাকে আর ডায়লগ শোনাতে হবে না, বসের সামনে চলে যা, দেরি করলে দেখা যাবে টস করে খেলা বদলে দিবে।
মানে?
মানে কিছু না গাধা। যাই হোক, চা খাওয়াবি বলেছিলি না, অর্ডার দিয়ে যা।
তুই না বললি ফ্রাইড চিকেন খাবি?
আর হয়েছে চিকেন খাওয়া, তোর কি ধারণা তোর লেখা প্রকাশের জন্য ডাক আসছে? আমি তো ফাইজলামি করতেছিলাম রে, তোর লেখা প্রকাশের জন্য অপেক্ষায় থাকলে ফ্রাইড চিকেন সব নিয়ে খাইতে হবে।
লিমন তুই না একটু বেশি ফাজিল, ঠিক আছে তুই চাই খা, আমি দেখে আসি উনি আবার কেন ডাকলেন।
জাহিদ অনেকটা ঝড়ের গতিতেই পৌঁছে গেল তার পাতার সম্পাদকের রুমের সামনে। সম্পাদক সাহেবের নাম লিটু খান। খান নাম শুনলে কেমন যেন ভয় ভয় করে। উনি দেখতে মোটেও সেরকম ভয় ভয় করার মতো মানুষ না, ফর্সা করে ছোটখাটো নিরীহ টাইপের একজন মানুষ। তবে নিরীহ টাইপের মানুষ হলেই যে মানুষ ভয় পাবে না এমন তো কোনো কথা নেই, আর তাই হতো এই নিরীহ মানুষটিকে তার অফিসের সবাই এত ভয় পায়। জাহিদও তার ব্যতিক্রম না, এমনকি জাহিদের বন্ধু লিমনও না। তবে একটা ব্যাপার জাহিদের মাথায় আসে না, আর সেটা হচ্ছে এই ভদ্রলোক অর্থাৎ লিটু খানকে সবাই ভয় পায় কেন। এমন না যে সবাইকে সে ধমক দেয়, তার কথাবার্তা বেশ শান্ত ধরনের, তারপরে ওনার পার্সোনালিটি আসলেই দেখার মতো। যাই হোক, লিটু খানের সামনে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর উনি ফাইল থেকে চোখ উঠিয়ে জাহিদের দিকে তাকালেন। ওনার শান্তভাবে তাকানো দেখেই জাহিদের কলিজার পানি শুকিয়ে গেল।
কি চাচ্ছেন জাহিদ?
স্যার কিছুই চাচ্ছি না।
তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন?
স্যার লিমন বলল আপনি ডেকেছেন।
ও আচ্ছা, ডেকেছিলাম মনে হয়, আপনার লেখা নিয়ে একটু কথা ছিল।
জি স্যার বলুন।
আপনি কি লেখাগুলো পড়ে তারপর অফিসে জমা দেন নাকি না পড়েই দিয়ে দেন?
স্যার আমি তো সবগুলো লেখা লিখে এডিট করে তারপর দিই।
জাহিদ আমার কিন্তু তা মনে হয় না, আপনার লেখার মান খুবই বাজে, এভাবে চলতে থাকলে আপনাকে পত্রিকায় রাখা খুবই কঠিন হয়ে যাবে।
জি স্যার।
জি স্যার বললে তো হবে না জাহিদ, আপনাকে ঠিক করতে হবে। আর ফিচার পাতা মানুষ কেন পড়ে বলুন তো?
কেন পড়ে স্যার?
আমাকে কেন জিজ্ঞেস করছেন আপনি বলেন?
আমি তো বুঝতে পারছি না স্যার।
ফিচার পাতায় কাজ করেন আর আপনি নিজেই বুঝতে পারছেন না কেন এই পাতা, এটা কোনো কথা হলো?
জি স্যার।
অকারণে জি স্যার করবেন না, মানুষ হানাহানি মারামারি এসব খবর পড়ার পর একটু রিল্যাক্স হবার জন্য ফিচার পড়ে। আর আপনি ফিচার নিয়ে কি লিখছেন, যত সব আবোল তাবোল বিষয়। আপনি শেষ আমাকে কি নিয়ে ফিচার দিয়েছেন?
জি স্যার, প্রেমিকা চেনার 5টি বিষয় নিয়ে।
দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, এটা কখনো ফিচার লেখার বিষয় হতে পারে?
সব পত্রিকা এমন ধরনের ফিচার লিখলে আমার কি দোষ স্যার? আমি তো ওদের ফলো করে এমনটা লেখা শুরু করেছি।
ব্যতিক্রম কিছু খুঁজুন জাহিদ সাহেব, মাথা ভর্তি গোবর নিয়ে ঘুরলে আর যাই হোক সাংবাদিকতা হতে পারে না।
সেটাই তো খুঁজে পাচ্ছি না, আপনি যদি একটু আমাকে জানাতেন কি নিয়ে করা যায় তাহলে আমি একটু চেষ্টা করে দেখতাম।
অন্ধকার জগৎ নিয়ে কিছু করুন।
যেমন স্যার?
কত কিছু নিয়েই তো করা যায়
স্যার। পতিতালয় নিয়ে কিছু করব, ধরুন কিভাবে তারা দিন যাপন করছে এরকম কিছু।
না এরকম কিছু করার দরকার নেই, এরকম কাজ অনেক করা হয়েছে, আপনি বরং অন্য কিছু ভাবুন।
জি স্যার, আমি একটু ভেবেই জানাচ্ছি।
ঠিক আছে এখন যান।
জাহিদের মাথায় এমনিতেই কম্পিউটারের সফটওয়্যারের মতো হ্যাং করে। অন্ধকার বিষয় নিয়ে ভাবতে গিয়ে যেন তার মাথা আরো বেশি হ্যাং করে ফেলল। কেন যে তার মাথাতে এত অকেজো পদার্থ আছে, এত কিছু মাথায় ঘুরপাক খায়, শুধু কাজের সময় কোনো আইডিয়া কেন যেন মাথা থেকে বের হয় না। চিন্তাগুলো পেটের মধ্যে মাঝে মাঝে ডিগবাজি খেলতে থাকে, পেট থেকে মাথা কিংবা মাথা থেকে মুখে বলা পর্যন্ত রাস্তা যেন তারা খুঁজেই পায় না। আসলে একটা কথা সত্যি, ক্রিয়েটিভ না হলে কোনো কিছুতেই কিছু করা সম্ভব না। আর গুটি কয়েকদিন ভেবেও যখন জাহিদের শূন্য মাথা থেকে কিছুই বের হলো না, তখন অনেকটা বাধ্য হয়েই সে হাজির হলো লিমনের কাছে। লিমন যে খুব একটা আইডিয়া বাদ সেরকমও না, তবুও মাঝে মাঝে গাধাও তো ঘোড়ার মতো দৌড় দেয়, দেখা যাক লিমনের মাথা থেকে কোনো আইডিয়া বের হয় কিনা। তবে একটা জিনিস জাহিদের মাথাতেও এসেছে, তবে সে নিশ্চিত ওটা নিয়ে কিছু করতে গেলেই সম্পাদক সাহেব বেঁকে বসবেন। নিজের আইডিয়া নিয়ে চিন্তা করার আগেই বরং লিমনের সাথে আলাপ করে নেওয়া যাক। ফোনে আলাপ করা যেত, তবে দুজনেই যেহেতু মোটামুটি ফ্রি, সুতরাং ফোন থেকে সামনাসামনি কথা বলাটাই বেটার মনে হলো জাহিদের কাছে। তাছাড়া লিমনের বাড়ি জাহিদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না, ইচ্ছে করলেই চলে যাওয়া যায়, একই এলাকায় থাকার এই এক সুবিধা। প্রথমে চায়ের দোকানে বসে গল্প করার প্ল্যান থাকলেও শেষ পর্যন্ত লিমনের বাসার ছাদেই চলে আসলো জাহিদ। আর এসেই বলতে শুরু করলো।
তোকে একটা ব্যাপার নিয়ে জ্বালাতে আসলাম।
আমাকে চাইলেও জ্বালাতে পারবি না বাপ, আমি ইতিমধ্যে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছি।
কেন, তোর আবার কি হলো?
কি হয়েছে জিজ্ঞেস না করে জিজ্ঞেস কর কি হয়নি, আমি তো পাগল হয়ে যাচ্ছি।
কেন?
প্রেমে পড়েছি দোস্ত, ওই যে দূরের ছাদ দেখতে পাচ্ছিস ওইটাই ওদের বাড়ি, রাত্রি নাম।
রাগ তো রাজের কথাবার্তা, তোর এরকম প্রেম প্রতি মাসে একবার করে হয়, বাড়ির নাম রাত্রি না মেয়ের নাম রাত্রি? এখন যেটা বলতে আসছি সেটা শোন।
হুম বল, কি বলবি?
আমাকে একটা আইডিয়া দে, অন্ধকার আইডিয়া, ফিচার লিখে যাতে একদম তাক লাগিয়ে দিতে পারি।
অন্ধকার নিয়ে কিসের ফিচার? লোডশেডিং নিয়ে কিছু করতে চাচ্ছিস?
আরে না রে গাধা, তোর কাছে এসে তো এখন আমার নিজেকেই গাধা মনে হচ্ছে, জানতাম কোনো সলিউশন দিতে পারবি না।
আরে বাবা, পুরো ব্যাপারটা ক্লিয়ার করবি তো আগে, নইলে কিভাবে সলিউশন করব?
আমি জগতের অন্ধকার দিকটা নিয়ে একটা স্পেশাল ফিচার লিখতে চাই।
হুম তো লিখে ফেল না, তোরে না বলেছে কে?
আরে বাবা লিখতে তো সমস্যা নেই, কিন্তু আমার তো আগে খুঁজে বের করতে হবে কোন টপিকের উপর লিখবো। তোর থেকে টপিকের ব্যাপারে আইডিয়া নিতেই তো আসলাম।
নেশাগ্রস্তদের নিয়ে করে ফেল, ওদের জগৎ সবসময় অন্ধকার।
আরে না, এটা নিয়ে অনেক ফিচার হয়েছে। যাই হোক, তোর সাথে হুদায় কথা বলে লাভ নেই, আমি একা একাই কিছু একটা বের করবো, দাঁড়া।
আরে বাবা রাগ করে চলে যাচ্ছিস কেন?
রাগ করছি না, কেন যেন কিছুই ভালো লাগছে না।
তোরে বোঝা আসলে কঠিন রে জাহিদ।
আমাকে বুঝতে হবে না, আমি এখন যাই।
অফিসে গেলে নক দিস, এমন চাকরি করি অফিসে না গেলেও সমস্যা গেলেও সমস্যা।
হুম গেলে জানাবো, এখন যাই।
শেষ পর্যন্ত অন্ধকার জগতের একটা কিছুর সন্ধানের আইডিয়া জাহিদের মাথায় চলেই আসলো। তবে আইডিয়া বাস্তবায়ন কিছুটা হলেও কঠিন হবে, সেটা আগে থেকে বুঝতে পারছে জাহিদ। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে সেই আইডিয়া তার পাতার সম্পাদক লিটু খানকে বোঝানো। ওই ভদ্রলোক কোনো আইডিয়াকেই পাত্তা দেবে না, এটা জাহিদ বেশ ভালোভাবে জানে। তবে এখন যে আইডিয়া তার মাথায় এসেছে এটা নিয়ে কাজ করলে জাহিদের পুরোপুরি ব্যতিক্রম একটা অভিজ্ঞতা হবে। তবে আদৌ কি এরকম অভিজ্ঞতা হবে কি না সেটা পুরোটাই নির্ভর করছে লিটু খানের সিদ্ধান্তের উপর। তাই আইডিয়া নিয়ে বসে না থেকে সরাসরি লিটু খানের সামনে গিয়ে কথা বলাটাই জাহিদের জন্য ভালো হবে। তাই পরের দিন সকালে অফিসে যাওয়ার পর লিমনকে সাথে নিয়ে জাহিদ ঢুকে পড়ল লিটু খানের রুমে। উনি প্রতিদিনের মতোই ফাইলে চোখ বুলাচ্ছিলেন। ফাইলে চোখ বুলাতে বুলাতেই জিজ্ঞেস করলেন,
কিছু বলবেন জাহিদ?
জি স্যার।
বলে ফেলুন, থেমে আছেন কেন?
স্যার আপনি বলেছিলেন অন্ধকার জগতের কিছু একটা নিয়ে লিখতে, আমি একটা আইডিয়া পেয়েছি স্যার।
কি আইডিয়া?
স্যার আমি লাশ ঘরের মানুষগুলো নিয়ে একটা স্পেশাল ফিচার লিখতে চাই।
কি নিয়ে ফিচার লিখতে চান?
স্যার মর্গে লাশগুলো যারা কাটাছেঁড়া করে আমি তাদের একটা ইন্টারভিউ করতে চাই।
আইডিয়াটা মন্দ না, তবে ঠিক কোন প্যাটার্নে করতে চাচ্ছেন?
একটু অন্যরকম করতে চাচ্ছি স্যার, একটু সুপার ন্যাচারাল টাচ থাকবে এমন।
ভৌতিক গল্প হয়, ভৌতিক ফিচার হয় কিভাবে?
হবে স্যার, আমি ইন্টারভিউ নিব ওরকম পরিবেশ করে, রাত তিনটায় কোনো এক ডোম লাশ কাটতে কাটতে আমাদের পত্রিকার সাথে এক্সক্লুসিভলি কথা বলবে।
এরকম কিছু পত্রিকায় সম্ভব কি?
অবশ্যই সম্ভব স্যার, রেডিওগুলোতে তো প্রায়ই গল্প দিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, তো আমরা লেখার মাধ্যমে করলে কি হয় স্যার?
আপনাকে কনফিডেন্ট দেখে ভালো লাগছে, কিন্তু এটা রেডিও না, এটা পত্রিকা।
সমস্যা নেই স্যার, আপনি শুধু দেখুন আমি কিভাবে লিখি।
ঠিক আছে, তা না হয় দেখা গেল, কিন্তু রাতের বেলা মর্গে ঢোকার অনুমতি পাবেন কিভাবে?
ওটা নিয়ে চিন্তা করবেন না স্যার, লিমন এটা ম্যানেজ করে দিবে, এর জন্যই তো ওকে এখানে নিয়ে আসা।
জি স্যার, ধারা মেডিকেল নামে একটি হাসপাতালে বিশাল একটা মর্গ আছে, আমার বন্ধু ওখানকার ডক্টর, আপনি বললেই আমি ম্যানেজ করে দিতে পারবো।
ধারা মেডিকেল তো বেশ বিখ্যাত, ঠিক আছে ম্যানেজ করুন, আমার কোনো আপত্তি নেই, লেখা ইন্টারেস্টিং হলেই হলো।
ঠিক আছে স্যার, থ্যাংকস আ লট।
তাহলে স্যার আমরা ম্যানেজ করছি?
হুম করুন, তবে খেয়াল রাখবেন আলাদা কোনো ঝামেলা যাতে না হয়, এখন কিন্তু আর সেই দিন নেই যে সাংবাদিক পরিচয় দিয়েই আপনি যা খুশি তাই করতে পারবেন।
আপনি এটা নিয়ে একদমই ভাববেন না স্যার, সবকিছু একদম পারফেক্ট হবে।
স্যার, আমি ফিচার এবং এক্সক্লুসিভ ছবি নিয়ে খুব শীঘ্রই দেখা করব।
ঠিক আছে, কাজ শুরু করে দিন।
ঠিক আছে স্যার।
জাহিদের জন্য যে জিনিসটা মূলত সবচেয়ে বড় চিন্তা ছিল সেটাই বলা যায় সমাধান হয়ে গেল। জাহিদের ধারণা ছিল লিটু খান হয়তো শেষ পর্যন্ত বলবে না, এগুলো করা যাবে না, এগুলো একদমই কমন কনসেপ্ট, কিন্তু শেষ পর্যন্ত এরকম কিছুই বলেনি। সুতরাং ভালো কিছু যে হবে এই ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নেই। শুধু এখন লিমনের সাহায্য নিয়ে মর্গটায় যেতে পারলেই হয়, ব্যাপারটা খুব রোমাঞ্চকর হবে। কিছু কিছু ব্যাপার কিভাবে যেন আগে থেকে বোঝা যায়, এটাও সেরকম একটা ব্যাপার। জাহিদ হাসি হাসি মুখে সম্পাদকের রুম থেকে বের হয়ে লিমনকে নিয়ে চায়ের দোকানে গেল। তবে কিছুক্ষণের মধ্যেই জাহিদের হাসি উধাও হয়ে গেল, কারণ সবকিছুর ব্যবস্থা জাহিদকে একাই করতে হবে। ডাক্তার তো দূরের কথা, ওই হাসপাতালের কোনো কর্মচারীও লিমনের পরিচিত নয়। লিটু খানের সামনে অতিরিক্ত নার্ভাস হয়ে লিমন আবুল তাবুল বলে এসেছে। তবে লিটু খানের সামনে আবুল তাবুল বললেও জাহিদের সামনে লিমন স্পষ্টই বলে দিল এই উদ্যোগের কোনো আশেপাশেই সে নেই। জাহিদের মন মেজাজ ঠিক যতটা ভালো ছিল ঠিক ততটাই খারাপ হয়ে গেল। লিমনের উপর ভরসা করাই তার ঠিক হয়নি, সে কপাল কুচকে লিমনের দিকে তাকিয়ে বলল,
তুই সত্যিই পারবি না?
আরে না রে ভাই, আমি কিভাবে পারব, ডোমকে আমার ভাই ব্রাদার লাগে না।
তাহলে তখন যে বলি তুই ম্যানেজ করতে পারবি?
আরে বাবা, ওটা তো সম্পাদক সাহেবের সামনে দেখে বলা।
মানে কি লিমন, এটা কোন ধরনের ফাইজলামি?
আরে টেনশন নিস না, তুই একাই পারবি।
আমি একা কিভাবে পারবো?
না পারলে এমন সাবজেক্ট তোরে খুঁজে বের করতে বলেছে ডাক্তার, খুদাই পেন্ডিস।
তোর সাথে কথা বলা উচিত না।
আরে বাবা, তুই কথায় কথায় তো খেপে যাচ্ছিস।
This track was downloaded from fusionbd.com.
এমন ভাব নিচ্ছিস যেন আমি নিজেই তোরে মর্গে পাঠিয়ে দিচ্ছি।
সিরিয়াসলি, তোর উপর অনেক রাগ লাগছে।
এত রাগ যে তুই কই পাস সেটা কেবল তুই জানিস। যাই হোক, এই মর্গ তারপর লাশ ফাঁসের কোনো কাহিনীতে কিন্তু আমি নেই। তোর যা খুশি করতে, লাশের সামনে বসে ইন্টারভিউ দেওয়ার সময় যখন অস্বাভাবিক কিছু দেখবি তখন নিজেই ঠান্ডা হয়ে বসে থাকবি।
আমি ঠান্ডা হয়ে বসে থাকলে ওই ডোমবেটা কি গরম হয়ে আমার পাশে লাশ কাটবে?
সেটা তোর আর ওই ডোমের ব্যাপার। যাই হোক দোস্ত, আমার যেতে হবে, টাটা।
কই যাচ্ছিস?
যাচ্ছি কোথাও না কোথাও, তবে লাশ কাটতে যাচ্ছি না, এটা শিওর থাক।
ঠিক আছে, তুই জাহান্নামে যা।
মানুষের জীবনের সব চাইতে বড় সমস্যা হলো হতাশা। কিছু মানুষ আছে অল্পতেই হতাশ হয়ে যায়, জাহিদ সে দলেরই মানুষ, অল্পতেই হতাশা তাকে পেয়ে বসে। মর্গে কিভাবে যাবে সেটা ভেবে এসে যখন দেখছে তার শূন্য মাথা আবার হ্যাং করতে চলেছে তখনই তাকে হতাশা পেয়ে বসল। শুধু হতাশা পেলেও হয়তো সমস্যা ছিল না, জাহিদের মুড এত বেশি অফ হয়ে গেল যে লিমনের সাথে পর্যন্ত কথা বন্ধ করে দিল। তবে কিছু একটা তো তাকে করতেই হবে, এতদিন পর তার মহান বোদ্ধা সম্পাদক একটা টপিক পছন্দ করেছে, সেটা নিয়ে ফিচার লিখবে না এটা কোনো কথা হলো? হ্যাং হওয়া কম্পিউটার রিস্টার্ট দেবার মতো তার মাথাতেও দারুণ আইডিয়া চলে আসলো। কেননা নিজেই একবার গিয়ে ট্রাই করে দেখুক যে মর্গে বসে ইন্টারভিউ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। আইডিয়াটা মন্দ না, তবে একটু কঠিন হবে। কঠিন হলেও অসম্ভব তো আর না। জাহিদ ডিসিশন নিল আজ বিকেলেই ধারা মেডিকেলে যাবে, ওখানকার মর্গ থেকে শুরু করে সব জায়গায় খোঁজ চালিয়ে দেখবে কিছু করা যায় কিনা। সে এত সহজে হেরে যাওয়ার মানুষ না, একটা ডোমের সাক্ষাৎকার সে নেবেই নেবে। যাই হোক, সে বিকেল বেলায় রওনা হয়ে গেল ধারা মেডিকেলের মর্গের উদ্দেশ্যে। মর্গের সামনে গিয়ে জাহিদের লোম দাঁড়িয়ে গেল। একই সাথে দুটো মর্গ, একটা টাটকা সব লাশ যেগুলো আজ কিংবা কিছুক্ষণ আগে মারা গেছে সেগুলো রাখা, আর একটা কাটা লাশগুলো ফ্রিজে রাখা। বাইরে থেকে দুটো মর্গ দেখতে পেল, যখন ভেতরে ঢোকার জন্য সে চেষ্টা করল তখন চিকন করে এক লোক এসে হাজির হলো জাহিদের সামনে। কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে যাদের দেখলেই বোঝা যায় এদের নিয়ত খারাপ, এদের থেকে 100 হাত দূরে থাকা উচিত। মর্গের সামনের এই লোকটিও সেরকম।
কোন লাশ?
মানে
আত্মীয়ের লাশ কোনটা? সেইটাই হোক, 200 টাকা লাগবে। দেন টাকা নিয়ে আসি
না, মানে হয়েছে কি?
কম হইলে কইলাম পারুম না, সব কাম কম হইলে হয় না।
না না, আসলে আমার একটা,
আরে দূর মিয়া, আরে টাকা না থাকলে হুতাই কথা বাড়েন না, বেশি কথা ভালো লাগে না, বুঝলেন?
আচ্ছা ঠিক আছে, এই নিন 200 টাকা, চলুন।
কোন লাশটা আপনার গো? আরে ওই যে ওই মায়েরটা, সেটা আজ খাইছে?
হ্যাঁ হ্যাঁ ওটাই।
আসেন আসেন আমার লগে আসেন, এইটা তো টাটকা লাশ, ইমার্জেন্সি মর্গে এটা খাসে।
ঠিক আছে চলুন।
তামিয়া ভাই মর্গে কি নতুন?
কেন,
প্রথম বইলেই তো নাকের রুমাল দেন নাই, নাক বন্ধ কইরা আসেন, নাইলে যে কন্দ পাইবেন, 3 দিন ভাত খাওয়া বন্ধ।
ও আচ্ছা হ্যাঁ ঠিক বলেছেন।
ওই যে 3 নম্বর স্টেশনে রাখা লাশটা, মায়া কি লাগে আপনার, বান্ধবী?
দাঁড়ান লাশটা দেখি।
আপনি আসি যান, আপনি যান, বেশিক্ষণ দাঁড়ান না, ডাক্তার জানলে ঝামেলা করবো।
না আমি শুধু এক নজর দেখে চলে আসবো।
আচ্ছা
চলছে কুয়াশা, সাথে আছে শারমিন, এবং অদ্ভুত গল্প শুনছি, দারুণ একটা গল্প শুনছি আজকে। আর একটু ছোট করে গল্পটা বলে নিচ্ছি, কারণ অনেকেই এই মাত্র জয়েন করেছেন, একটু মিস করে গেছেন, তাদের জন্য সেটা হচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ফ্রিল্যান্স রিপোর্টার জাহিদ একটি পত্রিকায় কাজ করেন, ফিচার রাইটার, ফিচার লেখেন এবং রিপোর্টিং করেন পত্রিকায়, এবং তাকে নিয়ে তাদের তার যে এডিটর আছেন লিটু খান, সে মোটেই খুশি নন, কারণ যে নাকি প্রেমিকা চেনার 5টি বিষয় নিয়ে ফিচার লিখতে পারে, এরকম একটা সাবজেক্ট নিয়ে ফিচার লেখা যায় বা লেখার কথা চিন্তা করতে পারে, তার মাথায় যে কি আছে সেটা নিয়ে সে সবাই বুঝে গেছে ইতিমধ্যে। তো তার আমরা শুরুতেই দেখেছি, এবং তার সঙ্গে আরো একজন আছেন তার মতোই, তার নাম হচ্ছে লিমন, এবং দুজনেই একই কাজ করেন সেখানে, এবং লিটু খান মোটেই তাদের উপর হ্যাপি না, এবং এক পর্যায়ে সে ডেকে জাহিদকে একটু বকাঝকাই করে যে আপনি সব কি লিখছেন, ভালো কিছু কেন লিখছেন, এবং তিনি বলেন যে অন্ধকার কিছু, অন্ধকার জগৎ নিয়ে কিছু লিখছেন না কেন, এবং সেখান থেকেই চট করে জাহিদের মাথায় চলে আসে মর্গে গিয়ে লাশ কাটার ঘরে একজন ডোমের ইন্টারভিউ নিয়ে সেটার উপর একটা ফিচার লিখলে কেমন হয়, যেই ভাবা সেই কাজ করা ততটা সহজ নয়, এবং সে তার বন্ধু লিমনের কাছে সাহায্য চায়, এবং একটা পথে লিমনের কাছ থেকে সাহায্য না পেয়ে সে নিজেই চেষ্টা করে, সে চলে যায় একটি হাসপাতালের মর্গে, এবং সেখানে গিয়ে মর্গের বাইরে একটা দালাল টাইপের একজন লোকের সঙ্গে দেখা হয়, যে নাকি লাশ দেখানোর কথা বলে তার কাছ থেকে 200 টাকা নেয়, এবং একটি মেয়ের লাশ দেখানোর জন্য জাহিদকে ভেতরে নিয়ে যায় সেই লোকটি, দালাল লোকটি। তারপরে কি হয় আমরা আমরা জানবো, তারপরে কি হয় সেটা একটা ছোট্ট বিরতি নিয়ে একেবারে সরাসরি চলে যাব পরের পর্বে, সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 নাম্বার। জাহিদ লাশ দেখে স্তব্ধ হয়ে গেল, টাটকা একটা লাশ, মাথায় এখনো রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, মেয়েটি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, রক্তের দাগ টাটকা যেমন বোঝা যাচ্ছে তেমনি চেহারা দেখে মনে হচ্ছে এটা যেন একটা জীবন্ত লাশ, হাত দিয়ে ছুঁয়ে দিলেই উঠে বসবে। তবে মর্গের লাশ দেখে ভয় না পেলেও জাহিদের নাকি মর্গের খুব বাজে একটা গন্ধ এসে লাগলো, এরকম গন্ধ এর আগে কখনোই পায়নি জাহিদ, কেমন যেন বিশ্রী একটা গন্ধ, ঠিক বলে বোঝানোও যাবে না। মর্গের এই গন্ধ দিয়ে দুনিয়ার যে কোনো জায়গা থেকে কোনো গন্ধের সঙ্গে মর্গকে আলাদা করা যাবে। মর্গের পরিবেশ নিয়ে হয়তো আরো একটু অবজারভেশন চালাতো জাহিদ, কিন্তু খুব বেশি সময় এখানে দাঁড়ানো গেল না। তবে মর্গে ঢুকে ইন্টারভিউ নেওয়ার চিন্তা এবং সেই ইন্টারভিউ কিভাবে কার মাধ্যমে আদায় করবে তার বুদ্ধি পুরোটাই জাহিদের মাথায় চলে আসলো। আসার আগে ঠিক যতটা কঠিন ব্যাপার মনে হচ্ছিল এখন মোটেও তা সেরকম মনে হল না। যে লোকের মাধ্যমে সে এখানে ঢুকেছে সে নিশ্চিত তার মাধ্যমেই কিছু না কিছু একটা ব্যবস্থা করা যাবে।
আরো কিছুক্ষণ লাশটা দেখে বের হয়ে পড়ল জাহিদ। আর বের হয়ে মর্গের লোকের সাথে এই ব্যাপারে কথা বলবার চেষ্টা করল সে।
ভাই, আমার একটু সাহায্য দরকার ছিল।
আরে খারান খারান, আর ভেতরে যাওয়া যাবো না, 200 টাকায় একবারই দেখতে পারবেন।
না না, এখন আর ভেতরে যেতে চাচ্ছিও না, তবে আপনার একটা সাহায্য খুব দরকার ছিল।
কোন কি সাহায্য?
এখানে যে লোক লাশ কাটে তাকে কিভাবে পাওয়া যাবে?
তারে দিয়া আপনার কি কাম?
আসলে আমি একজন সাংবাদিক।
কি কোন?
না না, মানে আমি ওনার জীবন নিয়ে একটা ফিচার করতে চাচ্ছিলাম, কিন্তু পুরো ইন্টারভিউটা আমি নিতে চাচ্ছি মর্গে বসে, ঠিক যখন উনি লাশ কাটবেন তখন।
হাই হাই, এটা কি কোন? শুনেন, এখানে তিনজন ডোম আছে, অগব দেখব আর পালা না। তো আপনি চাইলে দুলালের ইন্টারভিউ করতে পারেন, একটা ঝামেলা আছে, দুলাল তো আবার ডিউটি করে রাইতে, ওর আউন জাউনের কোনো ঠিক ঠিকানাই নেই। দেখা গেল রাত 3টার সময় মাতা লইয়া লাশ কাটতে ঢুকে।
না, আমার কোনো সমস্যা নাই, এতে আমার বড় কারো ভালো হবে, রাতের বেলাতেই ইন্টারভিউটা নিয়ে ফেলতাম।
আচ্ছা, আপনি ইন্টারভিউ করলে আমার কি লাভ? আমি কেন দুলাল রেকম?
আপনি বলুন আপনার কি লাগবে, তারপর আমি বলছি।
500 দিবেন তাইলে আমি দুলালের লগে পরিচয় করে দিব। দুলাল রে কিছু দিতেই বলা।
দুলালকে কিছু না দিলেও কথা বলবে?
কইব না, মানে দুলালের বাপ কথা বলবে।
তাহলে কাল রাতে আপনি আমাকে মর্গে ঢোকার ব্যবস্থা করে দিচ্ছেন?
মাগার আপনার কিন্তু রাতে আসতে হইব, আমার ডিউটি 11টা পর্যন্ত। আপনি যখন আইবেন আমি আপনার মর্গে ঢুকাই দিয়া চলে যাবো, রাতে দুলাল আইব যখন তখন আপনি ওর লগে কথা কয়ে নিবেন, ঝামেলা শেষ।
আর অ্যাক্সিডেন্টলি যদি না আসে দুলাল?
আরে আসবে রে ভাই, আসবে।
তাহলে এই কথাই রইল, আপনি আমাকে রাতে মর্গে বসিয়ে তারপরই বের হবেন।
ঠিক আছে ভাই।
তাহলে ভাই আজ আমি যাই।
আমার নম্বরটা রাখেন, তাহলে লিখকে দেই।
কাগজে লিখতে হবে না, আপনি বলুন আমি মোবাইলে সেভ করে নিচ্ছি।
হকে হকে, এই যে আমার নম্বর, আয়সা খালি একটা কল দিবেন, বুঝছেন? মিস কল দিলেও হইব।
ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।
চেষ্টা করলে আসলে সবই সম্ভব। মর্গের ব্যবস্থাটা পুরো জাহিদ একাই করে ফেলল। মনে মনে নিজের পারদর্শিতার জন্য একটু গর্ববোধ করল সে। তবে কাল রাতে যে সে মর্গে থাকছে এটা লিমনকে সামনাসামনি একবার জানানো আসলেই দরকার। সে বুঝুক যে জাহিদ একা একা অনেক কিছু ম্যানেজ করতে পারে। তবে একটা ব্যাপারে কনফিউশন এখনো কাটছে না, রাতে না হয় মর্গে সে ঢুকে পড়বে, কিন্তু যদি শেষ মুহূর্তে ওই ডোম মানে দুলাল নামে সেই লোক যদি না আসে তাহলে তো বেশ ভালো বিপদে পড়বে সে। সারা রাত লাশগুলোর সাথে কাটিয়ে দেওয়া মোটেও আনন্দের কথা না, কিন্তু এর বাইরে আর কি বা করা যাবে? আচ্ছা যাই হোক, যখন একটা তখন দেখা যাবে। এখন আপাতত এগুলো নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না। জাহিদ লিমনের বাসার সামনে গিয়েই লিমনকে পেয়ে গেল। খুব একটা কষ্ট হলো না, কারণ লিমন বেশিরভাগ সময় বাসার ছাদে নয়তো বাসার পাশের গলিতেই ঘোরাফেরা করে। নামকাওয়াস্তে ফিচার রিপোর্টার হলে যা হয় আর কি। জাহিদকে দেখে একটু মুচকি মুচকি হাসি দিয়ে বলল,
কি ব্যাপার স্পেশাল ফিচার রিপোর্টার, হঠাৎ এমন সময় আমাকে তলব কেন?
স্পেশাল কারণেই তলব করছি। তুই না থাকলেও আমি একা একা যে অনেক কিছু ম্যানেজ করতে পারি সেটা জানাতেই চলে আসলাম।
মানে কি?
মানে আমি মর্গ, ডোম এবং সেখানে বসে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে ফেলেছি।
কি বলিস, কিভাবে করলি?
ইচ্ছে থাকলে উপায় হয় রে পাগল, এটা জানানোর জন্য চলে আসলাম। তোর মতো ইডিয়েটকে বলে কোনো লাভ নেই তা আমি জানি, তবুও বলছি কাল রাতে আমি মর্গে থাকছি, যদি ইচ্ছে হয় তুই আমার সাথে থাকতে পারিস।
ইচ্ছে হলে থাকতে পারিস মানে?
মানে তুই চাইলে আমার সাথে মর্গে থাকতে পারিস।
আমি কি তোর মতো পাগল নাকি? মর্গ সম্পর্কে কি তোর কোনো আইডিয়া আছে? আমি একবার মর্গের সামনে গিয়ে কি যে ভয় পেয়েছিলাম, তারপর থেকে হাসপাতালের মর্গের কাছে আমি আর নেই। আর তুই আসছিস ওখানে রাতে থাকতে বলার জন্য? ভাই আমি তোর মতো পাগল না।
এখানে পাগলের কিছু নেই, বরঞ্চ বল তুই একটা ভিতর ডিম। যাই হোক চল সামনে চল, খুদা লেগেছে, খেতে খেতে কথা বলি।
হুম চল, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই।
উফ, তোর কাছে টাকা ছিল কবে? জীবনে কখনো খাবার বিল তুই দিয়েছিস?
দিয়েছিলাম তো, তোর মনে নেই? যাই হোক, হাসপাতাল কিভাবে ম্যানেজ করলি তাই বল।
ওটা খুব ইন্টারেস্টিং কাহিনী।
জানিসই তো প্রত্যেকটা হাসপাতালে দালাল টাইপের একটা লোক থাকে।
আমি মর্গের সামনে যাওয়ার পর একজন ভাবলো আমি আমার কোন আত্মীয়ের লাশ দেখতে আসছি। আমিও ভাব নিলাম যে হ্যাঁ লাশই দেখতে আসছি। তারপর আর কি ঢুকে পড়লাম মর্গে।
ঢুকে পড়লি আর ইন্টারভিউ নিয়ে নিলি?
আরে না গাধা, ইন্টারভিউ নিব রাতে। একদিকে আমি বসে থাকবো আর অন্যদিকে ডোম লাশ কাটা চেরা করবে। লাশ কাটতে কাটতেই লাশ কাটার সব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স এর কথা বলতে থাকবে।
তা বাবা, রাতেও কি তোর ওই দালালি তোকে প্রবেশ করিয়ে দিবে?
ঠিক ধরেছেন জনাব।
বাহ, ভালোই তো দালাল পেয়েছিস। তবে ভাই সাবধানে কাজ করিস, মর্গে লাশগুলো কিন্তু সব অস্বাভাবিক মৃত্যুর লাশ। আর যাদেরই অস্বাভাবিক মৃত্যু হয় তাদের আত্মা কিন্তু আশেপাশে ঘুরতে থাকে, মাথায় থাকে যেন।
ভূত প্রেত নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হাসপাতালের সিকিউরিটি নিয়ে।
সিকিউরিটি নিয়ে আবার কি সমস্যা?
সব সমস্যার মূল কারণই তো তারা। দেখা গেল সবকিছু রেডি করে আমি ঢুকলাম আর তার কিছুক্ষণ পর এসে সিকিউরিটি হাসপাতালের ফর্মালিটি দেখিয়ে আমাকে বের করে দিল। তখন কেমন লাগবে ভেবে দেখছিস?
যেহেতু তুই একটা আজাইরা কাজ করতে যাচ্ছিস, সুতরাং এই সম্ভাবনা কিন্তু উড়িয়েও দেওয়া যায় না। যাই হোক, যেটা বলছিলাম, টক পজিটিভ ওয়ার্ক পজিটিভ, দেখবি তাহলে আর কোনো ঝামেলাই হবে না।
যাই হোক, দোয়া করি যাতে এই কষ্ট অন্তত বিফলে না যায়। এটা অন্তত লিটু খান সাহেবের পছন্দ হয় এবং ফিচারটা যেন প্রকাশ করেন।
বেস্ট অফ লাক, কিন্তু সাবধানে করিস, বেশি ইন্টারেস্টিং কিছু করতে গিয়ে আবার ঝামেলায় পড়িস না।
ওকে দোস্ত, আজকে আসি, একবারে ফিচার শেষ করে পরশু তোর সাথে দেখা করব।
ওকে ডিয়ার, যা।
অপেক্ষার পালা শেষ। পরের দিন রাত ১১টায় জাহিদ পৌঁছে গেল ধারা মেডিকেল কলেজ হাসপাতালে। বেসরকারিভাবে এটা বাংলাদেশের সবচাইতে বড় মর্গওয়ালা হাসপাতাল, কিন্তু ভেতরের দশা অনেকটাই সরকারি টাইপের। তাছাড়া এটা এত বেশি রোগী আসা যাওয়া করে যে এই হাসপাতালের অবস্থা ঠিক রাখা সত্যিই খুব কঠিন কাজ। তবে পুরো হাসপাতাল ভর্তি মানুষ থাকলেও এদিকটায় আসলেই বোঝা যায় যে নীরবতা কাকে বলে। একদম খাতা করছে এই জায়গাটা, আর এই জায়গাটাতেই হচ্ছে মর্গ। মর্গের আশে পাশেও কাউকে দেখা যাচ্ছে না। তবে মর্গ থেকে একটু দূরেই মাটিতে বসে এক মহিলা কাঁদছে। হাসপাতাল আর কবরস্থান এমন একটি জায়গা যেখানে কান্নাকাটি দেখা আহামরি কোনো দৃশ্য না। জাহিদ দাঁড়িয়ে আছে ওই দালাল টাইপের লোকটার জন্য। ওই লোককে তো কোথাও দেখা যাচ্ছে না। শেষ পর্যন্ত ওই বাটপার তাকে ব্লাফ দিল কিনা সেটাও বুঝতে পারছে না জাহিদ। অসম্ভব কিছু না, বাংলাদেশের মতো জায়গায় কোনো কিছুই অসম্ভব না। তবে জাহিদের মেজাজ এখন খুব ঠান্ডা আছে। আর যাই হোক, মেজাজ গরম করার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। জাহিদ পকেট থেকে মোবাইল বের করল। মোবাইল বের করবার উদ্দেশ্য মর্গের ওই লোকটাকে ফোন করবে, কিন্তু ভাগ্য যখন সাথে থাকে না তখন কোনো কিছুই ঠিক মতো হয় না। জাহিদের মোবাইলের চার্জ নেই, মোবাইলটাও বন্ধ হয়ে আছে। এটা আসলে একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়, যেখানে জাহিদ জানে যে আজ সারা রাত তাকে এখানে থাকতে হবে। তার উচিত ছিল মোবাইলটা বেশি করে চার্জ দিয়ে নিয়ে আসা, সাথে একটা রেকর্ডারও আছে ওটা দিয়ে না হয় ইন্টারভিউ রেকর্ড করে নেবে। কিন্তু এখন এই লোকের সাথে যোগাযোগ কিভাবে করবে সেটাই তার মাথায় আসছে না। যখন যোগাযোগ কিভাবে করবে সেটা নিয়ে জাহিদ ভাবছে, ঠিক তখনই তার সামনে যে মহিলা বসে কাঁদছিল সে জাহিদের কাছে এসে বলল,
বাবা আপনি কি কেউ মারা গেছে?
না, আমার কেউ মারা যায়নি।
আমি ভাবতেছিলাম মর্গের এখানে দাঁড়ায় নামাজ পড়বো, এদিকে কি নামাজ পড়লে সমস্যা হইব?
আমি তো জানি না খালা, আমি তো হাসপাতালে কেউ নই।
আমার মেয়েটা মারা গেছে বাবা, সাত থেকে বইরা মারা গেছে। আমার মেয়েটা খুব ভয় পাচ্ছে বাবা, মেয়ের লাশটা ভয় পাচ্ছে। আমি এদিকে নামাজ পড়ি।
আসলে খালা, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আপনি পড়ুন, কেউ কিছু বললে না হয় অন্য কোথাও গিয়ে পড়বেন।
ঠিক আছে বাবা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আরে আপনি এইখানে, আপনি আসছেন আমারে কল করবেন না? আর একটু দেরি করলে তো আমি বাসায় চলে যাইতাম।
যাক, আপনাকে ফাইনালি পাওয়া গেল। আমি তো ভেবেছিলাম আপনাকে আজ পাবোই না। সবকিছু ঠিক আছে তো?
আরে আমি ঠিক করবো, আর সেটা ঠিক থাকবো না, এটা কোনো কথা? তবে ওই যে দুলাল, যেদম থাকবো আর কি, ওর মনে হয় আসতে একটু দেরি হইতে পারে, আপনার একটু বেশি সময় অপেক্ষা করতেই গো।
আমার কোনো সমস্যা নেই, আমি সারা রাত এখানে থাকার প্ল্যান করে এসেছি। খালা, আমি হাসপাতালের কেউ না, আপনি এই ভাইকে জিজ্ঞেস করেন।
আরে ওই খালা, আপনি জান নাই এখনো?
আমার মায়ের লালটা এখানে কেমনে যাব?
আজীব যন্ত্রণা। আরে আপনি তো দেখি সন্ধ্যা থেকে জ্বালাইতেছেন, লাশের সামনে বইসা থাকলে কি মাইয়া ফেরত আইব? যান পাশে যান, মর্গের সামনে রাতটা থাকা নিষেধ।
আমি তো ভিতরে ঢুকতেছি না, আপনি এমন করেন কেন বাবা?
হলেন খালা, আপনারে ভালোভাবে কইতেছি, আপনারা চলে যান, আর এদিকে নামাজ পড়া নিষেধ। রাত বাজে ফোনে বারোটা, এখনো আপনি কিসের নামাজ পড়েন? যান, আরে বাসে যান তো।
আপনার ঝাড়ি তো সেই কাজে দিল, মহিলা কি চলে গেলেন?
আরে না রে ভাই, এরা কি এত সহজে চলে যায়? একটু পরে দেখবেন আবার আইসা গেন করবো, এতক্ষণ তো চিৎকার করে কাঁদছিল, এখন তো তবু থামছে।
আমিও সে দেখেছি কাঁদছিল, কি হয়েছে ওনার মেয়ের?
হইব কোন অস্বাভাবিক মৃত্যু, এত লাশের খবর কি রাখা যায়? যাই হোক, আপনাকে আমি মর্গে ঢুকাই রাখা বাইরে থেকে তালা দিয়ে দিব, তালা খুললা দুলাল ঢুকলে আপনি ওর ইন্টারভিউ নিয়ে নেবেন, ঠিক আছে না? একটু দেরি হলেও দেখবেন ও ঠিকই চলে আসবো।
থ্যাংকস ভাই, মর্গের মধ্যে কি মোবাইল চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা আছে?
আরে ভাই, এটা হইল মর্গ, এটা কোনো খেলার জায়গা না।
জি তা তো অবশ্যই।
চলেন আপনারে ভিতরে দিয়ে আসি। আর একটা কথা, যতক্ষণ থাকবেন সাবধান, মর্গের লাশ নিয়া অনেক গুজব আছে, অনেকেই লাশ নড়াচড়া করতে দেখে, আবার কোন শব্দ পাইয়া মনে করেন না যে লাশ নড়াচড়া করতেছে। নড়াচড়া করার ক্ষমতা লাশের নাই।
না না, আমার এরকম মনে করার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে থাকেন।
আমার টাকাটা এখনই দিয়া দেন, আমি তো আর আসবো না, চলে যাও। আর তুলার রে এক পিসের টাকা দিয়ে দিয়েন, বুঝেনি তো গরিব মানুষ।
উনি না আসলে তো মনে হয় আমি বের হতে পারবো না, আপনি তো বলছেন তালা দিয়ে যাবেন।
মর্গে রাতে তালা দেওয়াই থাকে, আপনি ভেতরে বলছেন সে অবশ্যই আসবে, এখন চলেন আপনার বসাইয়া দিয়ে আসি।
চলুন।
মর্গের ভিতরে জাহিদকে বসিয়ে দিয়ে মর্গের দায়িত্বে থাকা ওই লোকটি বের হয়ে গেল। মর্গ ভর্তি লাশ, এর মাঝে দুটো লাশ কাফন পরা, বাকি লাশগুলোতে টাটকা ক্ষতবিক্ষতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। একটু সামনেই একটা তরুণীর লাশ, সাধারণ পরিবার কিংবা তার চেয়ে একটু ছোট, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আরো একটু সামনে একটা ফাঁসির লাশও আছে, জিভ বের হয়ে আছে লাশের। জাহিদ এরকম দৃশ্য দেখে অভ্যস্ত না হলেও সে কিন্তু একদমই ভয় পাচ্ছে না। তবে একটা ব্যাপার খুবই জঘন্য লাগছে, সেটা হচ্ছে মর্গের বাজে গন্ধ। গন্ধটা ঠিক এমন যে একবার গন্ধটা শুঁকবে কেবল সেই বুঝতে পারবে কত বিকট এই গন্ধ। এতগুলো লাশ এখানে, তবু জাহিদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এই গন্ধ সহ্য করে এখানে অনেকক্ষণ থাকাটা সত্যিই কষ্টকর হয়ে যাবে। গন্ধটা দূর করতে পারলে অনেক ভালো হতো, কিন্তু এখন সে যে অবস্থায় আছে গন্ধ দূর করা তো অনেক দূরের কথা, এখান থেকে বের হতেই তো পারবে না, বাইরে থেকে তালা দেয়া হয়েছে। সুতরাং যাই হোক না কেন, মর্গের ডুম দুলাল না আসা পর্যন্ত এখানে বসেই অপেক্ষা করতে হবে। তবে বসে বসে অপেক্ষা শুরু করার আগে জাহিদ তার ছোট ব্যাগটি থেকে একটা প্যাড বের করল। ইন্টারভিউ রিলেটেড লেখাগুলো সাধারণত সেই প্যাডে লিখে রাখে। প্যাডের ভেতরে একটা পাতায় সে লিখল, লাশঘরের মানুষগুলো। এই টাইটেলে সে ফিচার লিখবে। টাইটেল তার বেশ পছন্দ হয়েছে। টাইটেল লেখার পরপরই একটা শব্দ হলো।
আচ্ছা, আপনি চলে এসেছেন? আমি ভাবছিলাম আপনার বুঝি আরো দেরি হবে।
দেরি হইতো, রাস্তায় একটা অঘটন ঘটল, তাই তাড়াতাড়ি চইলা আইলাম। কিন্তু আপনাকে ওই ইন্টারভিউওয়ালা?
জি, আমি যে আজ ইন্টারভিউ নেব সেটা তো মনে হয় আপনি জানেন। তবে জানলেও আমি আপনাকে একটা ধারণা দিই। আসলে আমি চাচ্ছিলাম লাশঘরে, মানে মর্গে, যে মানুষগুলো কাজ করে তাদের নিয়ে বিশেষ একটা প্রতিবেদন করতে। প্রতিবেদনের নাম হবে লাশঘরের মানুষগুলো।
ঠিক নেই।
কি ঠিক নেই?
নাম ঠিক নাই, লাশঘরের মানুষগুলা না, লাশঘরের লাশগুলা হইব। একবারও কি ভাইবা দেখছেন এই লাশগুলানের কথা?
না, মানে আমাদের ফিচারটা লাশের উপর হবে না, লাশ কাটা মানুষগুলোর উপর হবে, তাই আর কি এই নামটা দেয়া।
যাই হোক না কেন, নাম ওইটাই হইব।
আচ্ছা যাই হোক, নাম একটা হলেই হবে। আমি আপনার কাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, মানে এই লাশ কাটার শুরুটা ঠিক কবে থেকে?
লাশ কাটা? আমি লাশ কাটি না, আমি ওদের লগে গল্প করি, মরা মানুষের লগে গল্প। মরা মানুষও সময় অসময় কথা বলে।
মানে?
মানে বুঝতে হইলে আপনারও লাশের লগে গল্প করতে হইব। করবেন নাকি লাশের লগে গল্প? শুনবেন অগো কথা, টাটকা সব লাশ ঘুমায় আছে, ঘুম ভাঙতে আর কতক্ষণ?
আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি না। যাই হোক, আমরা বরং সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। আপনার জীবনের ভয়ঙ্কর কোনো একটা ঘটনা আমাদের বলুন, লাশ কাটা নিয়েও হতে পারে।
ভয়ঙ্কর ঘটনা? সব ঘটনাই তো ভয়ঙ্কর। আচ্ছা ঘটনা বলি, তখন আমার বয়স 23 কি 24, এই কবর খোঁড়াখুঁড়ির কাজ করি। এলাকার যে কবরস্থান, এই কবরস্থানে আমার বাড়িয়া ছিল গ্যান্ডারিয়া। ঘন্টি ঘর চিনেন?
না, আমি চিনি না, তবে আপনি বলুন।
ঘন্টি ঘরের পাশেই কবরস্থান, এলাকার কেউ মরলেই আমার ডাক আসে। কবরস্থান মানেই আমি। সকাল দুপুর যখনই কবর পরিষ্কার করতে হইব তখনই আমারে পাওয়া যায়। তো হইল কি, একদিন প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে কবর ভাঙা গেছে। তার মধ্যে একটা কবর খুব খারাপ ভাবে ভাঙছে, টাটকা কবর, 3 দিন আগেই মাটি দেওয়া হয়েছিল। এই কবর বৃষ্টিতে ভাঙা যাওয়ানে দারোয়ান আমারে ডাকতে আসলো।
রহিম, বৃষ্টিতে সর্বনাশ হয়ে গেছে।
কি সর্বনাশ হইল আবার?
রানার বাপের যে কপড়টা দিছিলাম ওইটা তো ভাঙা গেছে।
কি কর চাচা,
তুমি আসো, পুরোপুরি ভাঙার আগে ঠিক করে ফেলো।
চাচা, বৃষ্টি তো এখনো থামে নাই, থামলে পড়াছি।
আরে টাটকা কবর, কবর ভাঙ্গা, মুর্দার কামুনের কামড় দেখা যাইতেছে, তুমি এক্ষুনি আসো।
ঠিক আছে চাচা, চলে।
জাহিদ ইন্টারভিউ নয়, ডুবে গেছে গল্পের মাঝে। ডোম গল্প বলতে বলতেই সামনের একটি লাশ নিয়ে কিছু একটা করছে। তাকে দেখে মনে হচ্ছে সে লাশ নিয়ে খেলছে, যেন লাশ একটা মাটির পুতুল। তবে লাশের চাইতে উনি যেন গল্পের মধ্যে বেশি জোর দিচ্ছে। লাশ নিয়ে কিছু করতে করতে আবার সে কবরস্থানের গল্পে চলে গেল।
মাটি তো ধসা পড়ছে, নতুন কইরা কবর দিতে হয় কিনা এটা তো আমি জানি না।
দেখো কোন মতে ঠিকঠাক করা যায় কিনা, তারপর কাল না হয় আত্মীয় ডাইকা ঠিক করে নিমু।
চাচা মাটি তো নরম, বৃষ্টির মধ্যে ঠিক হইব না।
লাশের কাফন দেখা যাইতেছে, আপাতত কোনোভাবে ঠিক করে ফেল।
চাচা মাটি সরাই, কিছু একটা উনিশ বিশ লাগতেছে।
কি কি উনিশ বিশ লাগতেছে
এইটা তো বুঝতে পারতেছি না। মাটিটা একটু সরাই।
এইটা কি লাশের মুখ ভর্তি কাফনের কাপড়? এইটা কি? ওরে আল্লাহ, হায় হায়, এটা কি মুদারের মুখে এত বড় কাফনের কাপড় দুই কাছে কেমনে? আমি এই লাশ আমি কিছু করতে পারবো না, আমি গেলাম, লাশ এমনি ফলাই রাখা যাইবা? আমি গেলাম চাচা, আমি গেলাম, আমি গেলাম চাচা।
জাহিদ চোখ বড় করে ডোমের দিকে তাকিয়ে আছে। গল্পের মাঝে আরেক গল্প। আসলেই তাই, জাহিদ স্পষ্ট অনুভব করতে পারছে লাশের মুখ ভর্তি কাফনের কাপড় গুঁজে দিলে যে অনুভূতি হয়, সেই অনুভূতিটা অদ্ভুত ব্যাপার। কেমন যেন একটা অপার্থিব সুর কানে এসে বাজছে। মনে হচ্ছে মর যেন এই দুনিয়ার নয়, অন্য কোনো দুনিয়ার অংশ, যেখানে লুকিয়ে আছে হাজারটা রহস্য। তবে এই গল্প শুনে অনেকগুলো প্রশ্ন এসে জড়ো হয়েছে জাহিদের মনে। জাহিদ ডোমের দিকে তাকিয়ে বলল,
ও আপনার নাম তাহলে রহিম, কিন্তু আমাকে বলা হয়েছিল দুলাল।
নাম দিয়ে আর কি আসে যায়, ঘটনা দিয়াই জীবন। যার জীবনে যত বেশি ঘটনা তত বেশি।
তত বেশি কি?
কিছু না, ঘড়ি আছে সাথে?
আর মোবাইলে চার্জ নাই, তাই সময় বলতে পারছি না।
রাত 3:30 আপনার ইন্টারভিউ শুরু করেন, এখন লাশেরা কথা কইব।
লাশেরা কথা বলবে মানে?
মর্গের লাশগুলান তো মরা না, এদের জোর কইরা মাইরা ফেলা হইছে। ওই যে লাশটা দেখতেছেন, গতকাল অ্যাক্সিডেন্ট করছে, পরিচয় পাওয়া যায়নি। চলেন, আর ইন্টারভিউ নেই।
কি আবোল তাবোল বলছেন, গেট খুলুন, আমি বের হয়ে যাব।
গেট তো তালা দেওয়া বাইরে থেকে, চাইলেও কি পারবেন বের হইতে?
তাহলে আপনি ঢুকেছেন কিভাবে? আমি নিজে তালা খোলার শব্দ শুনেছিলাম।
আপনি তখন অনেক কিছুই শুনবেন, আর দুলাল তো আজ আসেনি। দুলালের বাচ্চাটা অসুস্থ, খুব অসুস্থ।
যাই হোক, আমি আর কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না, দরজা খোলার ব্যবস্থা করুন।
এইটা মর্গ, এইখানে কত রকম খেলা হয় নিজেও বুঝতে পারবেন না। যাই হোক, লাশ গুলানের লগে গল্প করার সময় হয়েছে, মুখ থেকে চাদর গুলা সরায় দেন, আর যেগুলা লাশ এমনি টাটকা ওরা এমনিতেই উঠা বইব।
লাশগুলো তো সত্যিই লড়ছে।
কেটে ফেলবো, চিন্তার কিছু নেই।
ঢাকা ঢানিয়া বাইর হয়েছিলাম, কি হলো বুঝলাম না। পেটের ভিতর ছুরিটা ঢুকাইয়া দিল,
কিছু দেখতে চাচ্ছি না, আমি সত্যি আর কিছু দেখতে চাচ্ছি না।
ইন্টারভিউ নিতে আসছেন আর কইতাছেন দেখতে চাচ্ছেন না, এইটা কিছু হইল? দেখেন লাশ ঘরের লাশ গুলা কি করে।
আমি বের হতে চাই, তালা খুলুন।
আরে আমার মৃত্যুর কাহিনী তো শুনলেন না, পুরাটা তো বলতেও পারবো না। সকাল হয়ে যাবে, আসে আমার লাশটা দেখায়। ওনার লাশটা তো দেখেননি, আমার লাশটা ওই কোনায় রাখা।
মানে আপনি মৃত?
মর্গে তো মরা মানুষই থাকে। তবে আমিও ডোমা ছিলাম, অনেক লাশ কাটছি, অনেক ঘটনা ঘটছে, এখন আমার লাশ কেউ কাটবো? গতকাল লাশ নিয়ে ঝামেলা করে আমাকে মাইরা ফেলছে,
বুঝতে পারছি না।
ভোর হয়েছে। সকালে দুলাল ডোম এসে দেখে মর্গের ভেতর লাশগুলোর পাশে একটা তরুণ ছেলে লাশের মতোই পড়ে আছে। না, মারা যায়নি। লাশগুলোর পাশে পড়ে থাকলেই মারা যাবে এমন তো কোনো কথা নেই। তারপর তাকে ধরাধরি করে এমার্জেন্সিতে নেওয়া হলো। এই রাতে একজন মানুষ কিভাবে মর্গে ঢুকেছিল এটা নিয়ে তদন্ত করার দায়িত্ব পড়ল হাসপাতাল কমিটির ঘাড়ে। তবে জ্ঞান ফেরার পর জাহিদা সেই রাতের ব্যাপারে কিছুই বলেনি। তবে মর্গের আশেপাশে ঘোরাঘুরি করা তার নেশার মতো হয়ে গেছে। চাকরি ছেড়ে সে এখন মর্গের আশেপাশেই দিনের বেশিরভাগ সময় কাটায়। মানুষের জীবন সত্যিই অদ্ভুত। কখন কোন বিষয়টা যে মানুষকে অন্ধকার করে দেয় সেটা আগে থেকে বলা মুশকিল, সত্যিই মুশকিল। শেষ হয়ে গেল আজকে কুয়াশার কাহিনী। আজকের কাহিনীর নাম মর্গ। রচনা ও নাট্যরূপ মশিউর রহমান শান্ত। অসাধারণ সাউন্ডে ছিলেন আমাদের সাউন্ড এডিটর খালিদ এবং অভিনয়াংশ পরিচালনা করেছেন শেগুফতা বিৎসারি। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলে দিচ্ছি। জাহিদের চরিত্রে অভিনয় করেছেন আপেল, অর্থাৎ আমাদের সাউন্ডের আপেল ভাই। লিমনের চরিত্রে অভিনয় করেছেন শান্ত। লিডু খানের চরিত্রে অভিনয় করেছেন লোবান। রহিম বা ডোম, মঞ্জু, মর্গের দালাল অরণ্য শান্ত, মহিলার চরিত্রে মিনু, আর লাশের চরিত্রে বিভিন্ন লাশের যে কণ্ঠস্বর শুনেছি সেটা হচ্ছে মনির এবং শাড়ি, এবং দারোয়ানের চরিত্রে অভিনয় করেছেন মনির। অনেকে অনেক কিছু লিখেছেন, কিন্তু তার আগে আমি একটু ধাতুস্থ হই, কারণ একটা বার কেউ ভেবেছেন, সবাই আমাকে অনেক সময় প্রশ্নও করে, কিন্তু শেষ গল্প শেষ করে আমাকে আবার ফিরে আসতে হয় আমার মধ্যে কাহিনী শেষ করে, এবং আমাকে বলতে হয় কে কোন চরিত্র অভিনয় করেছেন, কে লিখেছেন সবাই সমস্ত। আজকে আমার রীতিমতন হার্টবিট এত বেড়ে গেছিল, আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। আমার কখনো এরকম সাধারণত হয় না, এবং আমি বারবার তাকাচ্ছি এবং দেখছি আশেপাশে, শুধু মনে হচ্ছে ওই দিকে তাকালেই হয়তো এখনই কাউকে দেখবো। রিয়েলি আজকে এত ভয় পেয়েছি যে বলার মতন। প্রিয়া লিখেছে মহাকালী থেকে, আপনি কি গল্প শুনাইলা, আমি ভয়ে কাঁপতেছি, ওয়াশরুমে যাব কিভাবে তুমিই বলো। আমি আজকে কিছুই বলতে পারবো না, আমি বাড়ি গিয়ে কি করে ঘুমাবো আমি সেটা এখন ভাবছি। আপনি কাহিনীটা অসম ও রিয়েলি অসম, অনেকদিন পর এটা একটা সুন্দর কাহিনী শুনলাম, মাশফিক লিখেছে। আপু ঘোষগুলার কথাগুলা খুবই তার কাছে, সে একজন ভয় পাইনি। এটাকে লিখেছে প্রীতম। তুমি অনেক সাহসী প্রীতম, আমার বলার নেই কিছু, খুব ভালো, এরকম সাহস নেই কুয়াশা শোনা উচিত আসলে। আইরিন লিখেছে স্বামী আপু কি ডেঞ্জারাস স্টোরি রে বাবা। আর হিমাদ্রি শেখর লিখেছে আচ্ছা, সে একটা ক্লাসিকের জন্য ওয়েট করছে, লিখেছে ওয়েটিং ফর দ্য ক্লাসিক, ডোন্ট মাইন্ড। না, আমি কোনো কিছু মনে করিনি, আমি খুবই পজিটিভলি নিয়েছি আপনার কথা যেটা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসিক আসছে সামনে, কারণ আগামী সপ্তাহে আমাদের 100তম পর্ব হচ্ছে কুয়াশার, তো সেখানে আমরা একটা সারপ্রাইজ রেখেছি, ওটা ক্লাসিকই শুনবো আমরা, হয়তো একটা পর্বে না দুটো পর্বে শুনতে পারি। সুতরাং তৈরি থাকবেন, সবসময় ক্লাসিক নিয়ে কাজ করা যায় না। ক্লাসিক নিয়ে প্রথমে আমরা যে প্রথম ঘন্টায় সাধারণত যে গল্পগুলো শুনি সেটা কিন্তু সবগুলি অধিকাংশই ক্লাসিক। আচ্ছা, মনি ফ্রম কক্সেস বাজার লিখেছে, আপু অনেকদিন ওয়েট করার পর আজ কুয়াশা বইটা হাতে পেলাম, খুব ভালো লাগলো, আর কাহিনীটা শুনে খুবই ভয় পেয়েছি। এই ফাঁকে বলে রাখি, আগামীকাল মানে আজকে হয়েছে, আজকে থেকে হচ্ছে আপনার কুমিল্লা টাউন হলে বইমেলা হচ্ছে, তো সেই বইমেলায় অন্বেষা প্রকাশনের স্টলে কুয়াশার বইটা পাবেন যারা কুমিল্লায় আছেন। আরো অনেকে লিখেছেন, অনেকে প্রশ্ন করেছেন, একবার উত্তর দিয়ে দিচ্ছি, ঢাকা শহরের যে কোনো বইয়ের দোকানে কুয়াশার বই পাবেন আপনি। রকমারি .com থেকে আপনি বাড়িতে বসে কুয়াশার বই পেতে পারেন, আর অন্যান্য বইয়ের দোকানেও পাওয়া যাচ্ছে। ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে আবারও বলছি, আপনাদের আশেপাশে যত বইয়ের দোকান আছে খোঁজ করে দেখুন, সব দোকানে কুয়াশার বইটি আছে।
সুতরাং নিশ্চিন্ত থাকুন যে বইটি আপনি পাচ্ছেন। বিকাশ লিখেছে, ত্রিপুরা থেকে খুব ভয় পাচ্ছি। সুজানা লিখেছে, হার কাঁপানো স্টোরি আপু, অ্যামেজিং, রিয়েলি অসম, থ্যাংক ইউ সো মাচ। নিপা লিখেছে, আপু আজ এই গল্পটা শুনে খুব ভয় লাগছে, মনে হয় মারা যাব। আচ্ছা, মারা যাবার মনে হয় মারা যাবো, কিন্তু আমরা মারা যাই না, আমি শুনিনি আজ পর্যন্ত ভয়ের গল্প শুনে কেউ মারা গেছে। মৌসুমী লিখেছে শাখারি বাজার থেকে, হাই সুইট আপু, কেমন আছো? আমি ভালো আছি মৌসুমী। গরমের রাতে কুয়াশার ভয়ের কাপুনি খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ কুয়াশা টিম। আবদুল্লা লিখেছে, ডোমটা নিজেই ভূত। এটা আমি যে এস এম এস গুলো কুয়াশা চলাকালীন সময় এস এম এস পড়তে পারি না, সুতরাং অনেক এস এম এস আছে যেটা কুয়াশা চলাকালীন এসেছিল, অনেক হয়তো যেটা প্রেডিক্ট করেছেন আমি সেটাও পড়ে দেব। আপু বাবু লিখেছে কুড়ির বিশ্ব রোড থেকে, হাই আপু, আজকের গল্পটা খুব খুব খুবই ভালো লাগছে, আশা করি শেষটাও ভালো কিছু আছে। আর নিপা লিখেছে, আপু মনে হয় ডোমটা মারা গেছে, অ্যান্ড ডোমের আত্মা মর্গে এসে জাহিদের সাথে কথা বলছে। একদম সত্যি, এটাই ঠিক হয়েছে। শামিন আপু, আমি মুবিন ফ্রম ঢাকা গ্যান্ডারিয়া, আমার মনে হয় মর্গের ওই লাশটার লোক তা কোন কারণে মর্গে আসার আগে মারা গেছে, তার আত্মা মর্গে গেছে, রাইট। শামিন আপু, আজকে স্টোরি গুলা ভয়ঙ্কর, খুব ভালো হচ্ছে, বিপ্লব দিনাজপুর থেকে। শাহিদ লিখেছে লালবাগ থেকে, অনেকদিন পর যুক্ত হলাম আপু, কুয়াশা খুব ভালো লাগছে, মনে হচ্ছে জীবনের কিছু কিছু মিস্টেক ছিল এতদিন। আপনি যে কি লিখেছেন শেষটা আমি একেবারে বুঝতেই পারলাম না, আপনি যদি আরেকবার লিখে পাঠান সুন্দর করে আমি পড়ে দেব। মামুন লিখেছে, মামুন খান চকবাজার থেকে লিখেছে, আপু আজকের কুয়াশার গল্পটা রিয়েলি এক্সেপশনাল, থ্যাংকস কুয়াশা টিম, এই ধরনের কাহিনী ফিউচারে শুনবার আশা করি। নিশ্চয়ই। তানিয়া লিখেছে রামপুরা থেকে, আমার মনে হয় ওই লোকটাই একটা লাশ। এটাকে লি লিখেছে, আপি আমি একটি ছোট গল্প পাঠাতে চাই, বাট ইন্টারনেট অ্যাভেলেবল না, কি করবো? তুমি বাই পোস্টে পাঠাতে পারো বা পৌঁছে দিয়ে যেতে পারো এবিসি ঠিকানা। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। জয়া লিখেছে, ও মাই গড, লাশ, আমি ভয়ে আম্মুর কাছে চলে এসেছি, শান্ত ভাইয়ার নাম শুনলেই এখন আমার ভয় লাগে। গাজীপুর থেকে মাহফুজ লিখেছে, শামিন আপু আমি ভয় পেয়ে ওয়াশরুমে যেতে পারছি না। এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, ক্রনিক ব্যাপার হয়ে গেছে সবার জন্য, ভয় পেয়ে বাথরুম যেতে পারছে না। শামিন আপু আজকের কুয়াশা অনেক ভয় লাগছে। হারুন লিখেছে চিটগং থেকে। মোহাম্মদ ইউসুফ লিখেছে কালীগঞ্জ থেকে, আপি খুব ভয় লাগছে, আপি তুমি কেমন আছো? মানদে মানে কুয়াশা ভরা রাত, থ্যাংকস এবিসি রেডিও। আচ্ছা, তামান্না লিখেছে, আপু আমি চিটগং থেকে বলছি, আজকে স্টোরিটা নাইস হয়েছে, আই থিঙ্ক স্টোরিটার নাম মর্গ হবে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আজকের স্টোরির নাম হচ্ছে মর্গ। আর হাই, আমি মাইশা, কেমন আছেন শারমিন আপা? আমি আর আমার বোন কুয়াশা শুনছি, অনেক মজা লাগছে। সজীব লিখেছে, শারমিন আপু ভালো আছো? আজকের কুয়াশা কি ভয়ানক হবে এবং কত ভয়ঙ্কর হবে? গল্প ভীষণ ভালোভাবে এগুচ্ছে, দেখাই যাক কি হয়, নাম পাঠাইনি কিন্তু। রাব্বি লিখেছে জালালবাদ চিটগং থেকে, অনেক ভয় লাগছে। হাই শারমিন আপু, তুমি কেমন আছো? আমার গার্লফ্রেন্ড ফ্রুয়ে উ চিং মারমা, আসলে সরি আমি যদি ভুল উচ্চারণ করে থাকি, আমি মানে নামগুলো একটু আনইউজুয়াল, তো আমি যেন অনেক সময় ঠিক মতন পড়তে পারি না, বাট ভুল যদি উচ্চারণ করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করবেন। লিখেছে হাই বলে দাও কল করতে। আচ্ছা, কল করে, এটা আমি উপযাচক হয়ে কোনো কাজ করতে কুয়াশায় বসিনি। এনিওয়েজ, কুয়াশার কথা যেটুকু লিখেছেন সেটা বলছি। কুয়াশা লিখেছে গল্প শুনে ভয় করছে, পি মায়া চিং মারমা কাপ্তাই থেকে। ওকে, সৌরভ লিখেছে ওই দালালটাই জাহিদকে ভয় দেখাচ্ছে। শামিন আপু, আমি মুবিন ফ্রম ঢাকা গ্যান্ডারিয়া, এটা বোধহয় পড়লাম একবার। হাই শামিন আপু, আমার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে, তার নাম শারমিন, খুব যাই হোক শুনে প্রীত হলাম। শ্রেয়া লিখেছে আপু আমার অনেক ভয় লাগছে, বেস্ট অফ লাক টু ইউর শো, থ্যাংক ইউ। দীপা লিখেছে আপু এই গল্পটা শুনে খুব ভয় লাগছে, শারমিন আপনি, আমার খুব ভয় করছে, কি করব বলো তো? এটা যদি আমি নিজেই জানতাম। নরেন লিখেছে, আপু আপনার পিছে একটা ডেড বডি দাঁড়িয়ে আছে। এগুলি খুব খারাপ কথা নরেন, এভাবে ভয় দেখানোটা ঠিক না। আমি ইচ্ছে করে ভয় দেখাই না। তোমরা ভয় পেতে ভালোবাসো, কুয়াশার গল্প শুনতে ভালোবাসো, সেই কারণে আমি এই ধরনের গল্প নিয়ে আসি। আর কুয়াশাতে তো শুধু ভয়ের গল্প থাকে, অনেক রহস্যের গল্প থাকে, অনেক ইন্টারেস্টিং অনেক কিছু থাকে, মিস্ট্রি, মার্ডার, হরর অনেক কিছুই থাকে। তরিকুল ইসলাম এশিয়ান টিভি থেকে লিখেছেন, শামিন আপু আমি কুয়াশার একজন নিয়মিত শ্রোতা, আজকের গল্পটা শুনে এখনই ভয় লাগছে, অন্যরকম শিহরণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এগুলো বেশ আগে এসে গেছে, আমি এই মুহূর্তে যারা পাঠিয়েছেন সেখান থেকে পড়া শুরু করেছিলাম। রোদশী লিখেছে, আপনি আমাকে চিনেছ? হ্যাঁ রোদশী, আমি চিনেছি তোমাকে। দুদিন আগে তোমাদের অফিসে প্রেম রোগের কুইজের গিফট নিতে এসেছিলাম। বাই দ্য ওয়ে স্টোরিটা অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। অনেক লিখেছে বাসাবো থেকে, আমি জানি দুলাল আসবে না। তারেক রহমান লিখেছে চন্দনপুরা চট্টগ্রাম থেকে, আমার ফ্রেন্ড সবাই কুয়াশা শুনছে, তাদের গল্পটা অনেক ভয়ানক লাগছে। আই লাভ কুয়াশা টিম, আই লাভ শারমিন আপু। শারমিন আপু মর্গের স্টোরিটা আমার খুব ভালো লাগছে, এই রকম একটা স্টোরি শোনানোর জন্য অনেক থ্যাংকস শাকির। স্নিগ্ধা লিখেছে, আপু গত সোমবারের এপিসোডটা এবিসি রেডিওর আর্কাইভে নেই, নেই কেন আমি পাই নাই, কিভাবে পাবো? আমি আমি চেক করে দেখছি, আমি তোমাকে জানাবো। কক্সবাজার থেকে সাকিব লিখেছে, ইশতিয়াক লিখেছে, আমরা দুই ফ্রেন্ড কুয়াশা শুনছি, ইশতিয়াককে হাই বলে দিন। হাই ইশতিয়াক। কান্দো তানচাংগিয়া, সরি কান্দো তানচাংগিয়া রাঙ্গামাটি থেকে লিখেছে, আপু কেমন আছেন? আপু আজকের কুয়াশা অনেক মজার হলেও কিন্তু খুব ভয়ঙ্কর। উর্মি মিরপুর থেকে লিখেছে, গল্পের নাম লাশঘর। আসলে এইরকম কাছাকাছি নামে আমাদের আগে বেশ আগে একটা এপিসোড হয়ে গেছে, সেটাও মর্গের কাহিনী নিয়েছিল কিছুটা, বাট ডিফারেন্ট, তাই আজকেরটার নাম হচ্ছে মর্গ, যেটা বাংলা লাশঘরই হয় অবশ্য। রংপুর বয় লিখেছে, আজকের ঘটনাটা অবশ্যই ভয়ের, তাই না শামিন আপু? ডেফিনেটলি। আপনার কি মনে হচ্ছে? আপনার কি অন্য কিছু মনে হয়েছিল? আচ্ছা, মোহাম্মদ আলামিন ব্যাপারী লিখেছে, শামিন আপু আমার সালাম নিবে, আশা নিবে, আমি অপেক্ষায় থাকি সোমবার রাত কখন হবে, আমি কুয়াশা ডাউনলোড করে শুনছি সব প্রোগ্রামগুলো। কুয়াশা আপনি কি দেখেছেন? বাকিটা আমি বুঝতে পারিনি, একটু আগোছালো ছিল। আব্দুল্লাহ আল মামুন লিখেছেন, কক্সবাজার থেকে, আপু আমার বোন শুনছে। আচ্ছা আপু, তুমি আজকে আজকে গল্প আমি বলেছি মাঝখানে, কিন্তু পরে আর আমি চিন্তা করলাম আমি না ঢুকাই ভালো, যেমন একটা জায়গায় গল্পটা শেষ হয়েছে, মানে সেকেন্ড পার্টটা শেষ হয়ে গেছিল, সেখানে আমার আর ফিরে আসার কোন দরকার ছিল না। ইনফ্যাক্ট আমি খুব ভয় পাচ্ছিলাম আজকে, আমার খালি মনে ছিল কখন শেষ হবে, আমি কখন বাড়ি যাব। নাজমুল খান সাভার থেকে লিখেছেন, খুব খুব ভয় লাগছে। অবন্তিকা দত্ত লিখেছে, মনে হচ্ছে লিমনি কোনোভাবে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য জাহিদকে কাজে পাঠিয়ে দিল, এই জাতীয় কোনো ব্যাপার মনে হবে, মনে হয় হবে না। এটা একটু বেশি বেশি অনেক বেশি কল্পনাপ্রসূত ব্যাপার হয়ে গেছে, অনেক বেশি তুমি চিন্তা করে ফেলেছ আসলে তা না, কিন্তু ভালো, এটা কিন্তু আমি খুব এনজয় করি যে তোমরা নানা জনে নানা কিছু ভাবো, এক একজন এরকম ভাবছে, এটা খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগে, কিন্তু ভীষণ মজা লাগে। তুমি যেটা ভাবছো সেটা পরে আমারও মজা লাগে, নিজে যখন ভাবা যায় তখন দেখি এরকম না ওরকম, অনেক মানে একেবারে ইনভলভ হয়ে গেছে পুরো গল্পের সঙ্গে। আমাকে সালাম জানিয়েছে, কেমন আছো শামিন আপু, আজ বন্ধুরা মিলে একসাথে কুয়াশা শুনছি, মোহাম্মদ রিমন কিশোরগঞ্জ থেকে। গল্পের ডায়লগগুলো অনেক হাসির, বিশেষ করে জাহিদার লিমনের ডায়লগগুলো, এটা লিখেছে রিয়াদ। এই মুহূর্তে কে কে আছে আমাদের সঙ্গে দেখে নেবে চট করে। তামজিদ লিখেছে, কালীগঞ্জ থেকে, আপু কুয়াশার 100তম এপিসোড যেন 3 ঘন্টার হয় প্লিজ। আপু আপু নেপাল লিখেছে, আপু বলো না কিভাবে পানি খাবো, ভয়ে তো পানি খেতে পারছি না, পানি মুখ দিয়ে খাবে, গিলে খাবে পানি, আর কি বলবো আমি। তামজিদ এটা পড়লাম, আপু আজকে স্টোরিটা অসম লাগছে, বিপ্লব দিনাজপুর থেকে। জাহাঙ্গীর লিখেছে, মীর বাগ থেকে স্বামীন আপু অনেক ভয় করছে, বাথরুম যেতে পারছি না, স্টোরিটা ভয়ঙ্কর ছিল, লিখেছে লোবান। আশা লিখেছে, আপু আমার মর্গে যেতে ইচ্ছে করছে। শফিকুল লিখেছে রামপুরে থেকে, নাইস স্টোরি। আর বিকাশ ত্রিপুরা থেকে লিখেছে, হাই আপু আমি ত্রিপুরা থেকে নয়, আচ্ছা আমার মনে হয় আমরা এখন বাড়ি যেতে পারি, বিদায় নিতে পারি। যাক, আরো দুটো এস এম এস আছে, পড়ে দিচ্ছি। উজ্জ্বল দাস পোদ্দা লিখেছে ধানমন্ডি থেকে, আমার স্বপ্ন চারিনি শারমিন আপু, তোমাকে অনেক ধন্যবাদ জানাই আজ অনেক ভয় স্টোরি শোনানোর জন্য। মোহাম্মদ নাইম ইসলাম লিখেছেন, আমরা কোনাপাড়া থেকে, স্টোরিটা খুব 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 ভয়, শারমিন আপু আমি তোমার তারারামপামে কিভাবে আসবো, আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, যদি আপনি গান গাইতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি আসতে পারবেন, ইউর মোস্ট ওয়েলকাম। আর আপু আমি তোমার বাসায় চলে, তুমি আমার বাসায় চলে আসো, আমার খুব ভয় লাগছে, এটা লিখেছে শাহামা সাইদ। হাই আপু আমি দুর্লভ, মাইন্ড করো না আপি, তার একটু ভয় লাগেনি, এই একজন সাহসী লোক পাওয়া গেল, আরেকজন ছিল এরকম প্রতি সময় থাকে, খুব ভালো কথা। তাসিন লিখেছে মহেশখালী থেকে, আপু প্লিজ মোহাম্মদ জাফর ইকবালের দানব বইটা নিয়ে একটা কুয়াশা এপিসোড করো। আমি কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করবো, আরো অন্যান্য যারা আছেন অনেকেরই যাদের ভালো ভালো লেখা আছে রহস্য নিয়ে ভয় নিয়ে, আমি আগেও চেষ্টা করেছি ভবিষ্যতেও চেষ্টা করবো, তবে কথা দিতে পারছি না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক, আমরা ভয় পেতে পেতে আজকে ঘুমোতে যাই সবাই, আর আমাকে তো বাড়ি যেতে হবে, তারপর ঘুমোতে হবে। তো সবাই খুব ভালো থাকবে, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে আগামীকাল তারারামপামে। টেক কেয়ার, টিল দেন এন্ড বাই বাই, গুড নাইট।
This track was downloaded from FusionBD.com.